exclusively on FusionBD.com.
Royal Tiger Green presents Jaha Bolibo, Sabko Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আর জি কিপি রয়েছে আপনার সঙ্গে এবং শুরুতেই মঞ্জুর আমাদেরকে জানিয়ে দিচ্ছে কে বসছে আজকে লাখ লাখ জনতার মঞ্চে, কে স্বীকার করতে যাচ্ছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি ফুল যে ভালোবাসে না সে নাকি মানুষ ফুল করতেও দ্বিধা করে না। যাহা বলিব সত্য বলিবতে আমাদের আজকের অতিথির নাম একটি ফুলের নাম, পলাশ। পলাশের জন্ম ফরিদপুরের টুঙ্গিপাড়ায়। বর্তমানে তার বয়স 34 বছর। খাওয়া দাওয়ার প্রতি পলাশের প্রবল আগ্রহ। পেট পুরে খেতে পারাটাই তার কাছে অনেক আনন্দের। মানুষের উপকার করতে ভালোবাসেন। পলাশ জানালেন তার রাগ অনেক তীব্র। এই তীব্র রাগ তাকে জীবনের কোথায় এনে দাঁড় করিয়েছে তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
জানলাম যে পলাশ রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবতে। পলাশের জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা এখানে রিভিল করব। আমরা দেখব ব্যাকগ্রাউন্ডটা কি, অপরাধী হওয়ার কি অপরাধ সে করেছে এবং সেই অপরাধের পরিণতি তার জীবনে কি দাঁড়িয়েছে। শুরু করছি আমরা রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবং আপনাদেরকে আশ্বস্ত করছি বরাবরের মতোই থাকছে SMS পোল। তাজুল ইসলামও থাকছেন আমাদের সঙ্গে। তাজুল ইসলাম, আবারও কানেক্ট করছি আপনাকে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ফোনে। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই ব্যাকগ্রাউন্ড থেকে, তারপর জানবো অপরাধ এবং তারপর অপরাধের পরের যে প্রায়শ্চিত্ত কিংবা অপরাধের পরের যে ইফেক্ট সেটা। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, আপনার শৈশব থেকে, যেখান থেকে আপনার মনে পড়ে বলুন। আপনি দিল খুলে বলুন, মন খুলে বলুন।
আমার বাবা খুবই রাগে ছিল, খুবই ইসলাম বাবা। ওনার দুটো ভাই, আমরা তিনটে ভাই বোন ছিল। ওনার ছোট বোন, ওনার বিবাহ, ছোট বোনের বিবাহের পরে আমার ছোট বোন যখন বিবাহ হলো, তারপরে আমার ফুপুরের একটা সাইকেল বা একটা রেডিও দরকার ছিল, আমার বাবা ওটা দিতে রাজি হয়নি।
মানে আপনার ফুপুর বিয়ের পরে?
জি, ফুপুর বিয়ে হয়ে যাওয়ার পর আমার বড় বাবা বলছিল দেবো, কিন্তু আমার আব্বারা রাজি ছিল না। আমার বড় বাবা বলছিল তোমার দেওয়া লাগবো না, আমি দেবো। এই কথা বলার পর আমার বড় বাবা দেওয়ার কথা বলে, তো বিয়ের পরে আমার বড় বাবা দেয় নাই, না
দেওয়া,
সেও দেয় নাই, না দেওয়ার পরে আমার বাবা ছোট ফুপুরে বলে যে তখন আমার, আমি তো দেবো না, তোমার বড় ভাইরা বলছে সে দেয় দিবে, না দিলে না দেবে, সেটা আমি বলবো না। তো বললো যে তাহলে তোমার মনে আমি রাখবো না।
বিয়ের কতদিন পরে এটা?
বিয়ের পরে 4-5 বছর পরে।
এই একটা ঘড়ি,
একটা সাইকেল আর একটা রেডিও, আমাদের বাড়িতে থাকে, খায়, আমাদের সবকিছু করে, কিন্তু আমার আব্বার বাইক নিয়ে দুটো, আমার আব্বা খুব ভালোবাসে, তাদের বাপ নাই, ভালোবাসে। তা আমিও বড় হয়ে গেলাম দিনে দিনে, আমার একটা বড় ভাই বোন আছে, আমরা চারটে ভাই বোন। আমার মা যদি কোনো কিছু আমার বাবা আমার ফুফুরি বলে, মানে আমাদের একটা দান পান হয়েছে, আমার মা যদি বলে যে না আমার ফুফুর নাম জিন্না, বলে যে না তুই বোন আমার এই দানটা একটু কাজ করে দে, আমার আব্বা কেন তার বোনটি বললো আমার মারও মারে, মানে এক পর্যায়ে তার বোন ভাই বোন মানে বাইকিনার বোনের কিছু বলা যাবে না। এই কথা পরিপ্রেক্ষিতে পরে আমার তিনটে কলস কিনলো, তিনটে কলস পানি আনার জন্য, মানে মা এবং ফুফুর গোসল করবে পানি খাওয়ার জন্য। তা পানি আমাদের খাবার পানি আনা তো আমাদের মাদ্রাস আছে, মাদ্রাসার তো পানি আনা, তো পানি আনতে আমার বাবা তার তো বড় ভাইগনে ছিল, তার তো মেজর মানে তিনটে কলস তিন সাইজের, তার তো মেজর কলসটা আমার তো বড় কলসটা, কারণ তার ভাইগনে তো সে আমার ফুটো না সে আমার বড়। তার তো মেজর কলস আমার তো ছোট বড় না। আমি যখন লাস্টের দিনে খুব আমার গায়ে জ্বর, আমি বললাম বাবা আমি পারবো না আজকে, বড় কলস নেবো না আমি সোল্ডার নেবো। আমি কেন বললাম আমার আব্বা মারবে, মারার জন্য দাবর দিচ্ছে, দাবর দাবর আমি চলে আসলাম। আমি আর ওনার এক বন্ধু ছিল আঙ্গুর মোল্লা, সে চোর ছিল, তার বাড়িতে আমি দৌড়ে চলে গেলাম।
কত বছর বয়স তখন আপনার?
তখন আমার বয়স প্রায় আপনার 8-9 বছর।
লেখাপড়া করেন?
হ্যাঁ লেখাপড়া করতাম, ক্লাস ফোরে আমি পড়ি।
ক্লাস ফোরে পড়েন?
আচ্ছা। তবে অবস্থা আমার বাবা যখন আমার দাবর দিচ্ছে, আমি ওই আমার এই বাবার যে বন্ধু আলমগীর মোল্লা উনি চোর ছিল, আমার আব্বা ছিল গেলে আমার মাদাব্বার, তোমার আব্বার এখনো যদি নাম বলে অনেকে চিনবে, আমার বাবার নামটা বলবো না। আমার আব্বা যখন আমার দাবর দিল, দাবর যখন চলে গেলাম তার বাড়িতে, যাওয়ার পরে আমার এই বাবা খুঁজতে খুঁজে পায় না, নেওয়ার পরে আমার চাচা আমার নিয়ে আসলো বাবার বাড়িতে। নিয়ে আসার পরে আমার আব্বা বললো ঠিক আছে দোস্ত আমি তোমার বাইরে বেড়ে আমি কিছু বলবো না, নেওয়ার পর উনি চলে গেল। চলে যাওয়ার পরে আমাদের একটা কাঠের চেয়ার ছিল, সেই কাঠের চেয়ারের নিচে আমার মাথায় ঢুকাই দিয়ে, মানে আমার বাবার বন্ধু চলে যাওয়ার পরে নিচে চেয়ারের নিচে মাথাটা ঢুকাই দিয়ে আমার মাথার উপর দিক দিয়ে মানে ওর পরে 10 মিনিট আমার রাখলো। তো মুখ খুব রক্ত উঠে গেল আমার, এই কথাটা আমার মনে পড়লো, আমার কান্দন আসে এখন। যখন রাখলো রাখলো আমার দাদা ছিল, তো দাদা দাদি বললো কি চাষা, সে বলতেছে যে তুমি এই কাজটা কেন করতেছি ছেলেটার পরে, ছেলেটা তো শরীর এমনি জ্বর, ছেলেটা এইভাবে পারবে কি পানি নিতে লিখে তো বড় কলস পারবে না, তোমার এই কেমন লাগে। এটা করার পরে আমার দাদা আমার সারা দিল, দাদা দেখবো চলে আসলাম ঘরে, ভাত দিল না আমার রাইতে খাবার,
বাপে এরকম করতেছে,
বাপে বাপের রাত্রে ভাত দিল না আমার খাইতে, আমি না আখের রাতে শুয়ে রইলাম। সকালবেলা মা কাছে কি তোর আব্বাস লিখে অফিসে, উনি এবার টাইম দিয়ে অফিসে চাকরি করতো, তোর আব্বাস লিখে অফিসে, তো ভাত ভাত করে খাইছি। তারপরে আপনার বৃহস্পতিবার রাত্রে ঘটনা হয়েছে, আবার আপনার বুধ শুক্রবার দিন দুমন নাচ করতে যাবো, তখন এবার শুক্রবার অফিসটা শুক্রবার শনিবার ছিল না, ওর অফিসটা রেগুলার ছিল। তা আমি শুক্রবার দুমন নাচ করতে যাবো, একটা পাঞ্জামি গাই দিয়ে আর একটা লুঙ্গি পরে নাচ করতে গেছি। আমার জীবনের এই জল আমার জীবনের তলপাতল শুরু হয়ে যায়। তা শুক্রবার দিন নামাজ পড়তে গেছি আমি, আমার একটা ছোট বোন ছিল নাম ছিল রাখি, ওরে আমি ভালোবাসতাম
ওই সময়,
ওই সময় মানে ওর সাথে আমার সাথে বাল্যকালের থেকে হিসেবে সম্পর্ক, আমি ক্লাস অনেক থেকে সম্পর্ক। আমার বোন ছিল নাজির নাম, মানে আমরা দুটো তিনটে লোক খুবই কলস ছিলাম।
আচ্ছা,
আমার বন্ধুর নাজির রসুল এক, আমার রসুল দুই, আর ওর রসুল তিন ক্লাস টুতে। তখন থেকে ওর সাথে আমার সম্পর্ক, প্রথমের সাথে এই রাকির সাথে সম্পর্ক করার পরে আমার বন্ধু নাজির জানতো, জানাকালীন শুক্রবার দিন নামাজের পড়তে যায় নামাজ শেষ, তো আমাদের গ্রামে একটা মসজিদে একটা ইয়ে ছিল নিয়ম ছিল যে যদি কেউ মিলাদ করে তো বিস্কিট বা পায়েস দেয়, মসজিদে মিলাদ করে তো মিলাদের পরে আমার মিলাদ নামাজ পড়লো, নামাজের পরে মিলাদ হচ্ছে, আমার বন্ধু বলছে দোস্ত বসো মসজিদে সবাই থাক আমি তোমরা গল্প করবো, ঠিক আছে। তো গল্প হচ্ছে আমার লাস্টে বলতেছে দোস্ত তোমাদের একটা জিনিসটা তুমি দিবা, আমি দোস্ত তুমি আমার বন্ধু তুমি তোমার দোস্ত কাহা, আমি তুমি আমার জীবনটা তো তোমার তাই দিব দোস্ত, বিশেষ করে তুমি বিশেষ করবো কি করলে, কি করলে তুমি বিশেষ করবা, ঠিক আছে তাহলে কোনশিল নিয়ে আসলো মুখে দিস, কোনশিল মতো কোনশিল রাখতে হো তুমি কো আমি তোমার কাছে যা চাও তুমি তাই দিবা, হ্যাঁ ঠিক আছে তুমি যা চাও তাই দেবো। বলার পরে ও বললো কি যে তুমি আজকে গ্রাম ছেড়ে চলে যাও আর বাড়িতে যাবা না, এখন থেকে আর বাড়িতে তুমি যাবা না। আমি বললাম দোস্ত পুরা শুধু ইয়ে মসজিদের ভিতরে আমার এই খুব চালাইলা মা বাপ সব চালাই তখন তো শিল্প হাত তুমি তাই নিয়ে দিয়ে,
কারণটা কি,
কারণটা আমি যদি না আসি তাহলে আমি এই রাখি ও পাবে না, দুপুরে আগে আসে আমার বাড়ি বাতনা খেয়ে যায় দোকান থেকে খাইতে পারবো, তখন একটা পাউরুটি দাম ছিল 1 টাকা, তাহলে পাউরুটি দুটো পাউরুটি খেলে তো 5 টাকা আমার বাঁচবে, এই নিয়ে রাখি 60 টাকা, তো 60 টাকা নিয়ে আমি চলে আসলাম। তা আমি যখন পাঞ্জাবে
আসলাম
ঢাকা
আসার নিয়ে প্রথম ঢাকায় আসলাম
যেমন বলি, তারপরে যখন আমি ঢাকা আসবো তো আমি বন্ধুরা বললাম দোস্ত তুমি চলে যাবো আমার তো বাড়িতে যেতে দিব, যেতে যাবো মুহূর্তে দিলাম না বাড়ি যাওয়ার জন্য, তাই পাঞ্জাবি গায়ে যান লুঙ্গি ফরিকে আমি যাবো, বল দোস্ত ঠিক আছে তোমার লুঙ্গি ফরিকে যাবো আর আমার গায়ে 60 আছে 60টা তুমি যাই দেবো, ষাট টাকা দিলাম, পাঞ্জাব মিলো নিয়ে নিল এই লুঙ্গি পরে ষাট গাড়িয়া একটা টাকা পকেটে নিয়ে আমি আসলাম আমার বাড়ি পাটগাতি বাস স্ট্যান্ড, সে জায়গায় আসলাম। এসে বললাম যে আমি ঢাকা যাবো, কয় টাকা তার টিকিট নেই, টাকাতে পঁচাশ টাকা বাড়া টাকাতে যে টাকা নেই কয় টিকিটও নেই। ঠিক আছে, তা আমি কম্ফোর্ট গাড়ি, একটা নাম ছিল কম্ফোর্ট গাড়ি, এখনো কাজ চলে থেকে যাওয়া আশা করে এই কম্ফোর্ট গাড়ির পিছনে কেরিয়ার ধরে আমি আসলাম আমার চলে জায়গাটি।
ঢাকায় কেউ ছিল আপনার?
না, আমার ঢাকা কেউ ছিল না।
তাহলে কি মানে প্ল্যান কি?
প্ল্যান আমি যে কোনো একটা কর্ম করে খাবো,
এই বাবা মা ভাই বোন সব ছেড়ে দিয়ে,
সব ছেড়ে দিয়ে এই যে বন্ধুর কোরআন শুনতে কথা দিচ্ছি, আমি আল্লাহর দিকে তাকাই আজকে আমার জীবনে এই পরিস্থিতি ভাই, আল্লাহর দিকে তাকাই পরে। তা আমি আল্লাহর কাছে একটা জিনিস করে, আল্লাহ তোমার দিকে আমি তাকিয়েছি, তুমি তো আমাদের তাকালে না। তারপরে আমি আসার পরে দৌলতে ঘাটে আসলাম, আসার পরে লঞ্চ উঠতে গেছি, লঞ্চ উঠতে আসলাম, আমাদের লঞ্চের যে সৌন্দর্য যারা মানুষ টিকিট কেটে উঠে তারা আমার ডাকাতি ফেলা দিল, আমার টাকা নেই কিভাবে কি করবো, তার ডাকাতি ফেলা দিল। ফেলে দেওয়ার পরে আমি যেভাবে আবার লঞ্চ উঠলাম, চুরি করে উঠা আসলাম, এবার নামলাম, নামার পরে আমার একটা গাড়ি ছিল যাত্রী ছিল না কি জানি, ওই নাম ডবল ফেলাম নাই, ওই গাড়িতে উঠলাম, গাড়ির পিছনে আবার দুলে আসলাম।
এখানে একটা বিষয় একটু বলি, উনি ওনার খুবই জায়গা থেকে উনি বলেছেন যে আল্লাহ তুমি তো আমার দিকে তাকালে না। কষ্ট হয় আমাদের ধর্মতে বলা আছে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে কখনোই কোনোভাবেই কোনো শপথ করা যাবে না, এটা গুনাহ, এটা মারাত্মক গুনাহের কাজ, এবং শপথ করতে বারণ করা হয়েছে। আমরা অনেক সময় বলি আল্লাহর কসম, আল্লাহর নামে শপথ করছি, এই ধরনের কথাবার্তা বলতে বারণ করা হয়েছে এবং এটা গুনাহের কাজ, এবং এই ধরনের কাজ যদি কেউ করেন সেটার জন্য তার শাস্তি হবে। অতএব কেউ যদি কোরআন শরীফ ছুঁয়ে এই ধরনের কাজ করেন সেটা তিনি গুনাহ করলেন, সুতরাং সেটা রক্ষা করা, ভঙ্গ করা সে প্রসঙ্গ তো অন্য বিষয়, সেটা তো অন্য পরের বিষয়। কিন্তু একটা বিষয় এখানে খেয়াল রাখবেন, আমাদের ধর্মীয় যে অনুশাসন বা ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে সেগুলোর অনেক ধরনের না জেনে না বুঝে আমরা অনেক বেশি বেশি অনেক সময় করে ফেলি। মানে শ্রদ্ধাবোধের জায়গা থেকে বলুন বা ভালোবাসার জায়গা থেকে বলুন, ধর্মে যেটা বলা আছে সেটাই আমাদের করা উচিত, তার বাইরে যদি আপনি করতে যান এক্সট্রা সেটা অনেক সময় জীবনকে শেষ করে দিতে পারে। আজকে এই শপথকে কেন্দ্র করে ওর যে গ্রাম ছেড়ে দেওয়া, 12 বছর বয়সে একটা নিরুদ্দেশ পথে পা বাড়ানো, এবং ঢাকা শহরের ওয়ান অব দ্য বিগেস্ট সন্ত্রাসী হওয়া, আমরা আজকে টাচ দিচ্ছি শুধুমাত্র গল্পটা শুরু করার আগে, যে কারণে আমি বলবো যে আপনারা যাতে মনে করে শোনেন ঘটনাটা। ওয়ান্স আপন এ টাইম হি ওয়াজ দ্য লিডিং টেরোরিস্ট ইন ঢাকা সিটি, কোনো একটা পার্টিকুলার জোনে, যেটা ওর মুখ থেকে আমরা শুনবো কি যে পরিবর্তন হয়েছে ওর জীবনে, আনথিঙ্কেবল। আমরা শুরু করছি মাত্র। জি, আপনি আসলেন লঞ্চে চললেন, তারপর?
হ্যাঁ, তারপরে লঞ্চে চলে গাবতলি আসলাম। গাবতলি আসার পরে আমি তখন গাবতলি 1 টাকা করে সিঙ্গারা বিক্রি করে, তা 1 টাকা করে সিঙ্গারা বিক্রি করে তখন আমি চারটে সিঙ্গারা খেলাম, পেটে খুবই ক্ষুদ্র, তখন রাত বাজে পড়ায় 8টা থেকে 9
সালের কথা মনে আছে? কত সালের দিকে মনে নাই,
অথবা স্মরণ নাই।
আচ্ছা ঠিক আছে, বলেন।
তখন আমি আসলাম, এসে 1 টাকা করে সিঙ্গারা খাইয়ে চারটে, তখন খাইয়ে ও 7 টাকা থেকে 4 টাকা চলে গেলো, থাকলো 3 টাকা। এই 3 টাকা নিয়ে আমি আসতেছি, আমি আসলে ঢাকা শহরে কোনো কিছু চিনি না, রাস্তা চিনি না, গাছ চিনি না, আমার আসতে কেউ নাই। তখন রাত বাজে পরে 7টা 8টা।
জি,
আসার পরে আমি হাঁটতে হাঁটতে এখন চিনি যে হলো কমলাপুর, আপনার ওই যে একটা বস্তি ছিল, বস্তি ভেঙে বর্তমান স্টেডিয়াম পড়ছে।
জি,
তো ওই জায়গায় একটা হোটেল ছিল, তো হোটেলের সামনে যা 2 টাকা যা 2টা সিঙ্গারা রাখেছি, তখন আমার ফোটো 1 টাকা হয়ে গেলো। তো ওই 1 টাকা নিয়ে এখন আমি গ্রামে, তো ধরেন রাত্রে 8টা 9টার ভিতরেই ঘুমায় পড়ি সবাই, সেই গ্রামে আমি ঘুমায় পড়ি। তো তখন আমার 10টা বেজে, চোখে ঘুম, পেটে খেয়ে দেয়া, তখন 1 কাপড়। তো চিন্তা করতেছি আমি এখন কই যাবো, কই খাবো, কই ঘুমাবো, এই চিন্তা করতে ওই হোটেলের ভিতরে সামনে খেলায় আমি কাঁদতেছি, কাঁদতে কিন্তু বসে পড়ছি একটা ফার্স্টে আপনার একটা ল্যাম্প ছিল, এখান থেকে কাঁদতেছি। তো ওই হোটেলের মালিক আমার বলে যে তুই কান্দিস কেন, আমি বললাম যে ভাই এই এই ঘটনা, আমার দুনিয়াতে কেউ নাই, মা বাপ নাই, মানে সত্যতা তাকে আমি বলতে পারলাম না, না বলার পর বললাম যে আমার মা বাপ দুনিয়াতে কেউ নাই। তা ভাই আমি এখন ঢাকা শহর, আমার 5000 ছিল মেরে ধরে আমার গ্রামে থেকে যাচ্ছে, তা আমি এখন ঢাকা শহর নতুন আছে, আমাদের থাকা কার কোনো জায়গা নাই।
এটা কে জিজ্ঞেস, কেউ একজন জিজ্ঞেস করতে?
হোটেলের মালিক জিজ্ঞেস,
হোটেলের মালিক। আচ্ছা,
হোটেলের সামনে
কোথায় এটা গাবতলিতে?
না, এটা আপনার কমলাপুর,
কমলাপুর
আছে বস্তি ভেঙে যে স্টুডিও,
স্টুডিও ওখানে কোন একটা হোটেলে,
হোটেলে হোটেলটা আমার ইত্যাদি দেখা যায়, আলসালাদি হোটেল,
আলসালাদি নাম,
আলসালাদি হোটেল ইত্যাদি দেখা গেল কোনো সময়।
আচ্ছা,
ওই সময় ঘটনা, তা আমি যখন ওই ইত্যাদি দেখা যায় 2 বছর আগের ঘটনা আমার এটা স্মরণ আছে।
আচ্ছা,
তখন আমি আপনার ওই জায়গায় কান্দতে ছিল, বলো উনি জিজ্ঞাসা করো তোমার কি হচ্ছে, বলো ওই কথা বিস্তু বলার পরে তো ঠিক আছে, তুই আমার জায়গায় থাকবি, থাকবি, খাবি, লবি আর কাজ করবি, কিন্তু কোনো টাকা চাইতে পারবি না। আমি ঠিক আছে, ওই টাকা আমি খাবো না, আমার থাকা খাওয়ার জায়গা তো হবে। আচ্ছা, তবে যখন দেখা যাচ্ছে তো 8টা 10টা গ্লাস এইভাবে ধরতাম, তিনি 1টা ধরলি 1টা গ্লাস যদি মাছ খাতে পড়ে যেত না, সবগুলি গেলে পড়ে যেত।
হ্যাঁ, সবগুলি পড়ে যেত,
সবগুলি পড়ে যেত, পড়ে যায় বাংলো বাঙালি উনি ধরে মাছ, তা আমার মাল দিয়ে আমার তোর কোনো জায়গা নেই, আমি যাবো কই। আমারও কি হলো জল তো লাখে দিয়ে আমার বাড়ি মারলো, পিছনে বাড়ির আমার তো এখন আলাদা দাগ আছে, পিছনে বাড়ি মারা পরে আমি কাঁদতেছি বেশি করে, জানলাম আমার কহলে তুমি কে আল্লাহ আর কি জন্য তুমি এই বন্ধুরই আমার ফাটা গা, এই বন্ধু কেন আমার কোরআন শবত কাটালো আর আমি এসে কেন শবতটা কাটলাম। দেখ এই কথা করতে করতে ফ্যান্দি কাটে কোনো তো ঘুমাই গেছি, ঘুমাই টুমাই খেয়ে আমার ওষুধ পানিও কিছু কিনে গেল না, ঘুমাইছি। এই করতে করতে বাবুস্তির পাশে একটু কাজকাম করতাম, তুই করতে বাবুসের কামটা শিখলাম, বাবুসের কাজটা শিখে অহিন দিয়ে দেখলাম যে না বাবুসের কামে আমার বাধ্যছে না, মিরপুর চলে গেলাম, মিরপুর চলে গেলাম কিছু টাকা চুরি করে নিয়ে গেলাম, 500 টাকা চুরি করে
নিয়ে হোটেল থেকে,
হোটেল থেকে 500 টাকা, কারণ ওই রকম আমার রেগুলার মাইর খেতে হয় রেগুলার, আমি একদিন মাইর খাবো না কোনো ই নাই যে মাইর খেতে নিয়ে, তো চাকরি হইল যে চালিমাদারের সামনে একটা গার্মেন্টসের পাশা কিনে এলাম, তারপরে ওই জায়গায় আগুন লাগলো, আমি যদি গেলাম আমি যদি চার মাসে গেলাম তারপর আমি আগুন লাগলো, আগুন লাগার পর আমার একটু বের করে দিল, ছোট মানুষ বের করে দিচ্ছে ভালো যাবে এর কাছে, আমি কি করবো কি করবো, ওই যে গোলার টেক নাম করে একটা এলাকা আছে বসে দিয়েছি মাঠে না খেয়ে বয়ে রয়েছি, তা কাঁদতেছি কাঁদতেছি, এর ভিতরে আমার আমি মাঠে তো বসা, তার ভিতরে একটা নেতা নাম বলবো সাইদুর রহমান, উনি আর সোহেল নেতা দুজন আসলে সে বলছে কে তুই জায়গা কে নতুন মাল আইস, আমি যে না ভাই আমি এই জায়গায় বেড়া চলে গিয়েছি, বুলেট নাম কতরে দেখায় দিবে, বুলেট আমার দেখায় দিচ্ছি তলায় মারতে গেলো, নিয়ে গেলো নিয়ে তিনতলায় নিয়ে নিয়ে এবার খাওয়ালো দলো, ওই দিনকে খাওয়াইলে ঘুম পড়ালো, পরের দিন হাত সকালে করলো আমার এক দুজন বোমা দল করলোকে ফুটলি তুই মরবি না আর এত মানুষ মরবে না, খালি শব্দ হবে ঠিক আছে নেই, নিয়ে ভাই এক নম্বর স্ট্যান্ডে গিয়ে বিরিদিন তনে করবি জানে এক নম্বর স্ট্যান্ডে ফল ফুটলি খাই গিয়া বুয়েলের দিকে কি
কিসে কিসে নিলে না এতগুলো বোমা
রিস্কে
রিক্সাওয়ালা জানতো
রিক্সাওয়ালা জানতো
রিক্সাওয়ালা,
হ্যাঁ রিক্সাওয়ালা আপনার, হ্যাঁ রিক্সাওয়ালা সব সেট করা তোদের, মারলাম মারতে যখন মারার পর একটা গাড়ির উপর পড়লো আমার একটা কথা যদি আমাকে ধরতে এসে তাহলে বোম মারবো তাহলে আমার কাছে আসবে না, ইতিমধ্যে আমি দৌড়েছি দৌড়তে পর পুলিশ আমার কাছে যাবো, আমি একটা বোম মারি পুলিশ দেখ আমার কাছে মারা আছে পকেটে করা, আমার ধরতে এসে আমি তোর পুরো হয়ে লাগবে এলাকার লোকজন আসে সব ছেড়ে গেলাম কারণে যদি কোনো মেয়ে মানুষ দেখা যায় যে মাথার কাপড় নাই বুকে অন্যায় জায়গায় ভুলে দেয় ওটা দেখলে মেয়ের অন্যায় কেটে নিয়ে যায়, এখন সাইদুল ভাই সোহেল ভাই আমার ক্ষমতা মুরব্বী আমার বিচার দিছে অনেকটাই, তা কিছু কিছু মানুষ আমার কিছু করতে পারে না কিছু করতে পারে না, ক্ষমতাশালী লোকের খাতাম করি তার কথা ওই জন্য জোহরাবাদ
মিরপুরে,
মিরপুর এক নম্বর জোহরাবাদ,
আচ্ছা ওই সময় ক্ষমতাসীন রাজনৈতিক দলের কোন এক কর্মীর ছাত্র ছায়া ছিলেন আপনি, আচ্ছা তারপর
তখন আপনার এই কাজ করতেছি এই কাম করি করার পরে কিছু কিছু লোকে বলে ওরা জাগুরা পলাশ, এই নাম হলো জাগুরা পলাশ, জাগুরা পলাশ জাগুরা পলাশ, তা জাগুরা পলাশ হওয়ার পরে তারপরে দিন বলতেছে সাইদুল ভাই যে আমার লেড মেশিন ডোক লেড মেশিন ডিহ যে তুই ই কর অস্ত্র মানা পাইপ গান,
বস্তি আছে বস্তির পাশে বিক্রি করিয়েছে কতবার। এরপরে আমি ওই অস্ত্র মানাচ্ছি, অস্ত্র মানানোর সময় আমার সাইজের বেশি একটা ভুল হয়েছে, ভুলের পর আমাকে টেবিল মানালি, টেবিল মারা দেখলাম যে বুলেট, ওই যে বুলেটের কথা বলছি, বুলেট আসলে আমি ওর কথা ভালো মানে বলবার চাই না, তখন বলি বুলেট দেখি বোম মানায় খালি মানে ধরে সস্ত বোম হয়ে যায়। আমার কয় ভাই আপনি পারেন না, আমি পারি না, আমার তো ট্রেনিং হয় না, অন্য এইভাবে এইভাবে করেন, আমারও যদি দেহা আসছে দেহানি তোর মানা নিয়ে যায়, আমি যদি একটা মানায় পাঁচটা মানায়, এরকম হচ্ছে অনেক সময় বুলেট চলে যায় আপনার এমপি চলে যায়, বুলেট চলে গেছে, কারণ সাইদুর ভাই বলতেছে যে তোর বোম বানাতে হবে, বুলেট যে বোম বানাচ্ছে তোর বানাতে হবে, কারণ ওই এলাকায় যত বোম বা আপনার ঢাকা সিটিতে অনেক বোম সেই বিক্রি করতো, বিক্রি করতো, আমি বোম বানাই থাকলাম। তখন আমি দেখি যে বুলেট তো আপনার বয়সে বড় বোম বানাচ্ছে, আর আমি এখন দৌড়াইয়া বোম বানাই, তখন আমার কারো লাগে না, ওই ধরেন আমি রাত্রে বোম বানাতে পারি নাই, সকালবেলা বোম আমার ফুটোতে হবে তাহলে আমি কি করতাম যে আপনার ওই বোম মেডিসিন দুলেতাম, দেখে ধুলে নিয়ে দৌড়াতাম আর বোম মারতাম।
মানে এটা কি আমি ঠিক বুঝি নাই,
মানে মানাতাম আর মারতাম, মানাতাম আর মারতাম।
কিভাবে হলো ঘটনাটা শুনি আমি,
ঘটনাটা কি হয়েছে, আমার টেকনিক দিয়ে যাচ্ছে বুলেট, বুঝলি ভাই এইভাবে মানা
কিভাবে কিভাবে করছেন জিনিসটা,
সেভাবে আপনার ওই যে পটাশ, লাল পটাশ, কালো পটাশ, মানে অনেক
জিনিসপত্র আছে, আমরা ডিটেলটাও এখানে জানাতে চাচ্ছি না,
যে এইগুলো পটাশ গুলো দিয়ে আবার অনেক বাল্যগন্ধ খাস আছে, মার্বেল আছে, আবার ইস্পক, তারপর আপনার যে তার কাটা পিস, অনেক জিনিসপত্র দিয়ে বোমা নিতাম, আমার জর্দার ডিব্বা সবাই যেত দিত আর মানাতাম, আর জর্দার ডিব্বা যদি না যেত তার মারতাম, আবার আমার সাথে টাকা দিতাম না, অনেক কিছু করে জর্দার ডিব্বা নিতাম, মারাইতাম, বোম মারাইতাম, মারাইতাম,
কতটুকু সময় লাগতো আপনার একটা বোম বানাই,
একটা বোম মানাতে আমার, আমি যে এখন মানাতে বসি আমার হাইজিলে 30 সেকেন্ড লাগবো,
মাত্র
30 সেকেন্ড আমি এখন বোম মানাবো, এখন আপনি আমার সব কিছু ব্যবস্থা, আমি 30 সেকেন্ড বোম মানে দিবো।
আপনার ভয় করতো না?
আমার কোনো ভয় নেই, কারণ আমার জীবনটা তেল রাস্তা চলে গেছে, আপনার ওইভাবে 30 সেকেন্ডে বোম মানাতাম, 30 সেকেন্ড বোম মানাতাম, আমার হান সাইদুর ভাই সে একটা কথা বলতো যে তুই আমার আর কেউ নাই, আমার সন্তান থাকলে তুই, আমার বাপ থাকলে তুই, আমার মা থাকলে তুই,
লেখাপড়া সব শেষ,
আমার লেখাপড়া,
বাড়ি ঘরের খোঁজ খবরও রাখেন
না? আমার কেউ নাই, আমি একশো কথা বলতাম, দুনিয়া থেকে আমি ঢাকা ফিরিতে আমি একাই,
এই শুধুমাত্র কোরআন শরীফ ছেয়ে ওয়াদা করেছিলেন বলেই
যে আমি এই জন্য আমি বলছি যে আমার দুনিয়া থেকে কেউ নাই।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। প্রিয় শ্রোতা, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ওয়েবসাইট মাধ্যমে, আমার ওয়েবসাইটটি হচ্ছে www.rj-kibria.com, that is www.rj-kibria.com, rjkibria.com, that is basically my photography website. এখানে লেস টক নামে একটা সেকশন আছে, ওখানে গিয়ে আপনি আমাকে মেইল করলে আমি অবশ্যই আপনার মেইলটি পাবো। যারা কনফেস করতে চান কিংবা যারা চিঠি লিখে নিজের জীবনের ভুল স্বীকার করতে চান, এখানে আসতে পারেন না, আসা সম্ভব হয় না, কিংবা আসতে আপনি সংকোচ বোধ করেন, তারা চাইলে আমাকে ওখানে মেইলও করতে পারবেন, www.rj-kibria.com। প্রিয় শ্রোতা, একটি বিষয় আপনারা নিশ্চয়ই জানেন, 200 পর্ব থেকে শুরু হয়েছে JBSB আনসেন্সর্ড যেটি প্রচারিত হবে প্রতি মাসের শেষ সপ্তাহে। আমি আবারও বলছি, জেবিএসবি আনসেন্সর্ড এপিসোড যেটি প্রচারিত হচ্ছে প্রতি মাসের শেষ সপ্তাহে। আমরা 200তম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম শুভ হিজড়া, যে এসে কনফেস করেছিল তার হিজড়া জীবনের গল্প নিয়ে। এরই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় এপিসোডটি করব, যেখানে উঠে আসবে শুভ হিজড়া যা বলেছিল সেই ঘটনাগুলোর সত্য প্রমাণ। এখানে এসে আরো একজন হিজড়া যিনি কনফেস করবেন, ভয়াবহ রকমের কনফেস, যিনি তার শরীরের অঙ্গ কেটে ফেলে এই কমিউনিটিতে যোগ দিয়েছেন। তার অপেক্ষায় থাকুন, এই মাসের শেষ সপ্তাহে এই এপিসোডটি প্রচার হতে যাচ্ছে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
মঞ্জুর পলাশের জীবনের অপ্রিয় সত্য আপনারা শুনছেন প্রিয় শ্রোতা। ওকে পলাশ, আমরা যেখানটায় ছিলাম আবার শুনি। তারপরে
আপনার আমি ওই বোমানাতাম, বোমানের পরে কোন এক সময় বোমানের নিকাশ শেষ হয়ে গেল। আপনার আপনার ক্ষমতাতে শেষ, ক্ষমতা শেষ হওয়ার পরে বোমানের নিকাশ শেষ। এখন ওই জায়গায় গোলার টেক নাম করে একটা আবুকার আমার খাওয়ার ভালো হতো সেই ধরেন আপনার ওই 3 বেলার জায়গায় 4 বেলা আমার খাওয়াত, কিন্তু সোহেল ভাই তো আমার অতো খাওয়াবে না, তো আমি জানি। তাই জন্য আমি আর সোহেল ভাইয়ের কাছে যাবো না। তারপরে গরুর সাদাটা আনতে গেছি, সাইদুল ব্যবহার করলো কে টস দিল, মানে 38 ছিল, 38 ছয় রান গুলি সহ ছিল।
আচ্ছা,
নিয়ে যাইয়া পরে যা বললাম যে ভাই তুই ই কর, আমারে টাকা দিবি 50,000 এখন, 50,000 টাকা এখন দেবো, আর প্রতি মাসে 30,000 টাকা করে তুই দিবি।
আচ্ছা,
আর যদি তাই না দেখ তাহলে তোরা মেরে যাবো।
এটা আপনি বললেন?
আমি বলতেছি।
আচ্ছা,
কয় অর্ডার কার? আমি সাইদুল ভাইয়ের অর্ডার। সাইদুল ভাইয়ের অর্ডার, সোহেল ভাই আমার কাছে প্রতি মাসে 50,000 টাকা নেয়, আর সাইদুল ভাই আমি দেখা দেবো।
সাইদুল এবং সোহেল দুজনই তো বন্ধু ছিল,
দুজন বন্ধু হয়ে গেছে। আচ্ছা, এন্ট্রি
হওয়ার
পরে টাকা পয়সা ভাগাভাগি এন্ট্রি হয়ে যায়। এন্ট্রি হওয়ার পর আমি মানে ওই যে গরুর বসে বলতেছে যে সোহেল ভাই ভিতরে আছে, সোহেল ভাই ডাক দিয়ে ডাকতেছে, সোহেল ভাই তা সোহেল ভাই ডাক দিতেছে, সোহেল ভাই আমার গুলি করতে গেছে। তো সোহেল ভাই যখন গুলি উঠতেছে, আমি ডাকে সোহেল ভাই মাথায় ঠেকাই দিয়ে দিলে পেছনে দিয়ে একবার দিলে কি দিচ্ছি টাকায়। আর গরুর বসে গেলাম, দেখছো সোহেলটা কেন দিলে, সোহেল তো নিয়ে আপনার গরু বসে কি রে ভাই, তুই তো অন্য ক্লাসের লোক, তুই কথা করে মেরে দিলি, গুলি করছিলাম কথা কইছে, তুই সময় দিলেন, তুই গুলি করে আনলি। আমি না হ্যাঁ আমার অভ্যাসে দিই, আমি গুলি করে দিলাম, গুলি করলাম। গুলি করার পরে আর হাসি লাগে হন গুলি, আসলে আমি এই বন্ধু কম করে নিই, বহুত বারই করছি। তো গুলি করার পরে সোল্ডার মাইরে আল্লাহ পরে আমি বাইরে আসলাম, বাইরে আসলাম, ওই টাকা নিলাম লাস্টে বড় ভাই কই কি করছে এটা এখন আমি নিজে যাই মজা লাগে ঠিকই জানি কিন্তু লাস্টে আমি কি করছে আমি নিজে যাই তা উনি আবার একটা জিনিস ছিল কি আপনার পাথরে শোনাতো না বেশিরভাগই আমরা মারতাম ধরেন আপনার সাথে যদি ক্ষোভ হয় আপনার যদি কিছু করতে হবে তাহলে ধরেন বড় ড্রাম আছে না পিজের যে ড্রাম গুলো আমেরিকার পাথর মানে পাথরে শুন রাখতাম রেখে আমরা ঘরে বসাতাম বসাই না পানি ঢেলে দিয়ে মুখ লাগাই দিলি পাথরে শুনের সাথে আড্ডি মাংস সব মস্ত সাথে করে গুলে যায় এর কোনো কিছু থাকে না
কেবল শুরু হয়েছে এটা কোথায় গিয়ে থামবে দ্যাট ইজ আনথিংকেবল আনথিংকেবল এগেইন আই রিপিট এটা অচিন্তনীয় জি
তারপরে ভাইয়া আপনার ওই যে বড় ডিজে গেলেন তো ওই ভিতরে আমরা ধরেন চুন দিয়ে আমরা মানুষ বসাই দিই
মানে এতে করে লাস্ট শেষে হাড় হুড় সব
চলে যায় জীবিত অবস্থায় জীবিত মানুষ দিয়ে
আচ্ছা আমরা ধীরে ধীরে সামনের দিকে যাই আপনি যেখানটায় ছিলেন বললেন যে খুন করে আসলে
পরে খুন করে সিটিং গেলাম যাওয়ার পরে আপনার সিটিং দিয়েছি তারপর আমার বন্ধু সে তুই আয় পর ওর মামলা সব শেষ ওর কোনো মামলা টামলা নাই যাই তা আমি গেলাম যার পরে আর একটা কাজ করতে হবে এখন আর ওই সাদা মাদা বাস কারণ সাদা বাস ওই যে মারিয়া লাগে পরে অন্য জেল লাগছিনি কারণ মানুষ মারার পরে আমার কথা মানুষ মানে সাদা লাগবো না তোর আর তোর বউ মারা লাগে না এখন তুই খানি মারার করবি হ্যাঁ ঠিক আছে মারার করবো তা মারার জন্য করতে হবে আমি পুলিশে ধরি তো আমার মারবে আপনার তো মারবে না মারবে তো আমাকে আর আপনার নাম করতে আপনার ছড়াইবেন না
আমি যদিও প্রশ্নটা এভাবে করানো উচিত হচ্ছে না আমি জাস্ট ভ্যালুটা বোঝাচ্ছি দেখুন মানে একটা জীবনের মূল্য ওর কাছে মাত্র 10,000 টাকা ওর সেন্সটা একটু ইয়ে করার চেষ্টা করেন আপনারা এবং মানে লোভে পড়ার মতো কিন্তু অ্যামাউন্ট না এটা এবং তখন পর্যন্ত আপনি বাড়িতে আর যাননি আপনি কি আপনার বন্ধুর কাছে এই ওয়াদাটা করেছিলেন যে সারা জীবনে কখনো যেতে পারবো
না বাড়ি যাবো না আমার ওয়াদা এটাই ছিল আমি তো এখনো বাড়ি যাই না এখনো বাড়ি আমার বাড়ি মুখ দেখে আমি মাঝখানে আমি গেছিলাম আমার আব্বা মারা যাওয়ার পরে একবার গেছিলাম
আচ্ছা ওই ঘটনা আমি সামনে দিকে গিয়ে শুনবো হ্যাঁ আপনি যেটা বলছিলেন
তখন ওই বাড়ি আসলাম ফিরে আসার পরে উনি বললো যেত যে মানুষ সত্যি তার ঠিক আছে মানুষ সবাই 25,000 টাকা দিবে কারণ আপনাদের 10,000 টাকা ঠিক আছে 10,000 টাকা দেন 10,000 টাকা দিচ্ছে আসতে একটা মার্ডার করলাম উনি এক দোকানদার কাছে টাকা চাইলো মুক্ত বাংলা একটা ম্যানেজার কাছে
কিভাবে
সাধারণ দিয়েছিলাম সাধারণ দিয়েছিল তাদের দিন তারা দেবে না
বাইক করলেন গিয়ে কিভাবে কি
টাকা দিয়ে ভাই কইছে না ভাই আগে তো ভাই ফোন দিত আগে ভাই ফোন দিত ভাই ফোন দিয়ে আগে টাকা দিয়ে ভাই ফোন দিয়ে ভাই আচ্ছা দেবানি আমরা গেছি আমি গেছি তারপর দেবে টাকা রাখতে টাকা রাখে না মানুষজন দিয়ে ফিট করে রাখছে আমার তো মানুষজন তো আমার সাথে দেবে না আর আমি তো লোকের বলা আমার দেখি আল্লাহর রহমত সবাই ঠান্ডা যত বড় গুন্ডো ঠান্ডা জানা যায় ওই একলাই ওই মিরপুরে আপনার এক নম্বরে সবাই চেনে এখন বলছে আল্লাহ চেনে আমি একটা সিজি তো সিজি হওয়ার পরে আমি ওই টাকা আনতে গেলে যে না দোতারে মেরে দাম
আপনি গিয়ে কি বললেন
ভাই ভাইকে ফোন দিয়ে কইছে না হা কইছে টাকা দেন ভাই কইছে তো হবে না টাকা হবে না দাঁড়াবে যে ধরতে গেছে 5,000 টাকা দাঁড়ানো ছিল তারে সত্যি মেরে মেরে দিয়েছি কারণ আমি জড়া খেতে মরবো নিচ্ছি আমি জলটা দেবো তাই মেরে দিনে আমি মেরে ফিস লিখি ভাই মেরে দিয়েছে তোরে ফোন দিয়ে কইছে তাই মেরে দিয়েছি তাতে সিরিং দেখা সিরিং দিয়েছি আমি সামলাবো আচ্ছা হ্যাঁ যে কোলো সব করে হ্যাঁ সামলাই ঢুকা আমি সামলাই একা পালাম না এরপরে গেলাম আগুন তো সাদা সার লিখে সে ওইভাবে মেরে দিলাম অর্ডারও আপনার মার্কেটের উপরে খাই না কবাডি মার্কেটের উপরে ডিবি পুলিশ আমার টাকা দিব এদের পুলিশ আমি তাও দেখতেছি আমার সবই নলেজ আসছে সব পুলিশ খাড়া দিয়েছে আমি টাকা আনতে গেছি আমি যে গেছি টাকা আনছি এটা তো বুঝতে পারে নাই আমি টাকা দিয়ে যাবো আমার লোক আমার গোপ ছিল মানে নকল একটা দাড়ি ছিল মানে বিভিন্ন সময় আমার বিভিন্ন ধরনের ভাই আমার দিত মানে আমার কেউ সিনটি কাজ করার
আচ্ছা
আমি যেমন ধরে যেতাম যে আপনার সামনে আসবো আপনাদের কিন্তু টাকা লিখে আসবো সাতান্ন লিখে আসবো আমার যে আপনি চিনবেন এর আমার কোনো ইয়ে নাই পরে ফ্ল্যাশ হতো
ওকে
আমি যখন টাকা নিচ্ছি পরে ফ্ল্যাশ হবে আমি আমি আসতাম আমি জানি তাই টাকা নিতে গেছি টাকা নেওয়ার পরে বলে আসতাম আমি জয়ের উপলাস দেখ টাকা নিয়ে রওনা দেওয়ার সময় এই কথা বলতাম যদি আমার ওই সময় বাঁচাত তো তাহলে মেরে আনতাম আর আমার কথা ছিল আমি নামটা ফুটবো আমার নাম নেই পুরো ফুটে ফেলবো এটা আমার মানে আমি চাচ্ছিলাম যে ঢাকা সিটির ভিতরে আমার উপর যদি না থাকে এরকম একটা নিয়ে এসেছিল তো পরে ভাইয়া আমি তিন নম্বরের সময় কবাডি মার্কেটের এক মার্কেট দোকানদারের টাকা চাইছে ভাই 5,00,000 টাকা দিয়েছে তো টাকা দিয়ে চাইল আমি তো বাইরে দিই 5,00,000 আমার দিতে 1,00,000 মাধ্যমে কিন্তু পুলিশে খাই মারতাম না দেখলাম পারতাম না রাগের কথা মেরে লেগেছি আমার ভাই সবসময় রাগ ছিল অন্যরকম আমার এখনো রাগটা অন্যরকম আমার রাগ উদ্যামের কথা কাছে
ওই টাকাটা লইয়া খাইছি, আসার পরে পুলিশ ধরা খেয়ে দেবো। পাশে এক কর্মচারী, দোকানের কর্মচারী, দোকানের কর্মচারীর বগলের তলে নিয়ে খবর মানে এই যে টিভি টিভি দেখেন না অনুষ্ঠানে ঠিকই অনুষ্ঠান করে এইভাবে আমি অনুষ্ঠান মতো করে খবর থেকে নিয়ে পুলিশের মাধ্যমে প্লেয়ার নিয়ে আই ওটা যাবার খেললাম। আর পাঁচটা মারাদন করলাম, এইভাবে পাঁচটা মারাদন
করলেন যেটা ধরে নিয়ে আসছেন
ওটা আপনার যে বর্তমানে ইনস্টাগ্রাম যেটা বেরিয়ে সুইচ গেট আছে ভারতবর্ষ সিনেমা যে পার্ক করছে তো পার্কের যে সুইচ গেট আছে সুইচ গেটের দোকানে গেলে যে তাহলে চিনে গেলাম।
আপনি এইভাবে স্কট করে কাউকে নিয়ে যাচ্ছেন, পুলিশ আপনাকে ছেড়ে দিবে?
পুলিশ তার ছিল আমার, পুলিশ সামনে বসছে, পুলিশ আমার কোথাও নেই।
আপনি কিসে ছিলেন? আপনি গেলেন কি
প্রাইভেটে? যেতাম প্রাইভেটে, মানে থাকতো আমার তো আগে আরেক নাম্বার আছে, আমার তো নেই, আমাদের নাম্বার থাকতো না আমার। আমার যদি আপনি এখান ধরেন ওই আপনার ওই গলির মাথা নামাই দেন না, দোকানের মাথা নামাই দেবেন আমার। এখন আমি নামাই দেওয়ার পর আপনি আমার কি করে দিতে পারবেন? আমি 10,000 টাকা মার করবো না। কিন্তু আসলে যে কাজগুলো দাঁড়িয়ে করাতো সে হলো এই ঢাকা সিটির ভিতরে এগুলো ট্রেন ফিরি খোলা ফোন দেয় ওই মায়ের মেরে আনলে ফোন দিয়ে গেছি ভাই, রহনে ফোন দিয়ে বললো বলতে ভাই আমি তো মানুষের মেরে গেছি দুটো মাঠ শেষে আসছে, দুটো মাঠ করলাম তো দুটো জানা করি ভাই এখন আমার দেখা যায় আমার বিপদ ক্ষতি মুহূর্তে মতো আসছে। আমি মানে আমি কোনো গেলে মানুষ মারা লাগে আমার, আর 10,000 টাকা লেগে দুটো দিনে মারা করতে হবে মানে তা পারবো না। এখন আপনার যদি 5 লাখ আমি এনে দিই আমার 2,50,000 দিতে হবে, আর তা আমি কাজ দাম করবো না। এখন তো সেটা তো আত্মজ্বালাই গেছে না, ৩,৩৩৩ তখন গেলো তাহলে যদি না করিস তোর তোর কি আছে না সব তোমার রেকর্ডিং করা আছে, তোর তোর দাঁড়া যাবো পুলিশে, আজ আমি পুলিশে যাবো আপনার বেরিয়ে এলাম মঙ্গেশকে, আর তুল টাউন লাগাতে আপনার বেরিয়ে এলাম মঙ্গেশকে, হয়তো তোর সাহসকে আমি সাহসী দেখছে এই কথাটা। আমার অস্ত্র নাই কাছে, অস্ত্র ফেলাই দিয়েছিলাম তো পরে অস্ত্র দিয়ে টয় নিয়ে চলে করতো তো অস্ত্র নাই আমার কাছে একটা পাতি খুশ মানে আর্মি যে খুর আছে না ওরকম বাইক চাইতে মানে খোঁজ দিলেই ওরা দাগ থাকে না মানে ওরা মানে বুঝবার মতো কোনো সেলাই জয় না আছে। আমি আর্মি খুব দিয়া ওই এমপির পোল আবার গেছে ঠেয়াছি আমার একটা বন্ধু ছিল মানে ও আবার আর এক এমপি কাজ করতো, নাম ছিল ম্যাগজিন মন্না, ওই ম্যাগজিন মন্না আমার ধরনের পালাইছে খবর পাইছে ঘর করা হতো আমার সাথে একটু যোগাযোগ ছিল কারণ ভালো একজন এমপি পলাশ তারও কথা বলো সে আমার বলতে ছোট ভাই তুই আমার একদিন চিনলি নেয়া এখন আসিস আমার দরে যায় আমি দরে যাই এখন মারা তার দশ তিনটে চেটে মারার মামলা খেয়ে বয়ে রয়েছে তোর মামলা হয়ে রয়েছে আমি কি আর মামলা হয়েছে আমার না কোনো মামলা আছে নাকি মেয়ে আর উল্টো পাল্টা কথা কর আপনি একটা মামলা মানে বিশে যাইতে পারবেন তোর নামে মামলা আছে ধরে মামলা আছে আপনি মামলা করছেন তাই কোনো আমার আপনি মামলা করছেন মানে উল্টো পাল্টা কথা তো খিলে আমার লেখন এইসব কথা তো করেন না তাহলে আপনার আমি গোনা করি না আপনি এমপি স্যার কি ছিল এই দুই কথা কয়ে মুন্না কথা তো সত্যি শুভ আই না সুপ কিসের কিসের সুপ উনি আমার উল্টো লেগেছে পলাশ তো দেখলাম তোর তো নাম শুনছি কিন্তু তোর দেহি নাই শুনছি তোর মূল কথাগুলো শুনলাম তো চেতালাম ঠিক আছে ভালো হয়েছে আমি থাকতে কই খামুকে তাই কোন কয় যা আমার ওই জায়গা যা আমার একটা বাড়ি আছে সে বাড়ির ভিতরে যেতে গেলো গেলাম যাওয়ার পরে জায়গা আপনার ইয়াবা 100 কেজি ইয়াবা দিলাম আমার তখন তো ইয়াবার লাগতো পরে প্রতিদিন 50-60 কেজি ইয়াবা ট্যাবলেট লাগতো ওই
প্রথম ইয়াবা ধরলেন
হ্যাঁ আমার জায়গায় আমি এই বাদলাম
কিভাবে খাওয়া শেখালো কে শেখালো
আসলে আমার বন্ধু একজন মুন্না
ম্যাগজিন মুন্না ম্যাগজিন মুন্না কোন এলাকায় ছিল কোন
এলাকায় ওই ছিল আপনার পল্লবী এলাকায়
ওকে
আসলে পল্লবীতে
মিরপুরের অনেকেই হয়তো আজকের এই এপিসোডটা শুনছেন তো আপনারা হয়তো কিছুটা হলো ওর ব্যাপারটা জানেন রিলেট করতে পারবেন। যাই হোক বলুন, তারপর
তারপর আপনার একদিন মোন্না আমার নিয়ে গেল, আর মেঘদিন মোন্না করলাম আসলে ফ্ল্যাশ হয়নি, আমি যত ফ্ল্যাশ মেঘদিন মোন্না তো
ফ্ল্যাশ হয়নি
না, মেঘদিন মোন্নাই আপনার আগে ছিল, যখন আগে বরিশালের বাড়ি ছিল, বরিশাল বাড়ি ছিল, ওর মাও সন্ত্রাস ছিল, ওর মাই ওর এই রাস্তা ছিল, ওর বলতে দিচ্ছিল মেঘদিন মোন্নার ইতিহাস ভালো ভাই বলবো না, তা মেঘদিন মোন্না তার আমার নিয়ে বা খাওয়া শিয়ালো সে নিয়ে পর দোস্ত এটাই শান্তি আছে এনা আছে তেনা বহুত কিছু বলে আমি খাই, কারণ আমার জীবন তো শেষ ভাই, তাই খাইলাম খাইয়ে লিয়া আপনার একদিন মোন্না আমার লাস্টে এখন কাম কাজ কাম এমপি দেয় ওনারে আমার দেয় একদিন মোন্না তার টাকা দেয় না ওই দোস্ত আয় খাইয়ে এই বসে ওটা মাল খাতি খাতি ভাই আমি শেষ, ওই তো মদ আনছে পঁচিশ টাকা চব্বিশশো পঁচিশ টাকা যেটা মদ কিনেছে সিগারেট আনছে খাইছি, আর এখন আমার পুরোর বলি নেতার ঘোষণা সেই যে পলাশ কাম ছাড়া বাইরে বার হবে না পাঁচতলায় সেই থাকবে পলাশ, আর যা লাগবে সব পাঁচতলায় পাবে, মদ লাগুক নারী লাগুক টাকা লাগুক পয়সা লাগুক সব পাঁচতলায়, আমার বাইরে বেরোনি কোনো ক্ষমতা নেই, আমার উপরে থাকতে দিব ঠিক আছে উপরে কাম করি, তাই কাম করে করে ইতিমধ্যে জানি কেমন ওই নেতা খবর পাইছে ওই যে এমপি পোলারে মেরে দিয়েছি পোলা তো মেডিকেলে কেমন যেন খবর পাইছে যে আমি মেঘদিন মোনার বন্ধু মেঘদিন মোনার লাগে আছি, এর আবার মেঘদিন মোনা দেয় এনেছে মেয়ে যে তিন লাখ টাকা ঘোষণা করছে আমার মেডিয়া লেখে দিব আমার মেডিয়া লেখে তিন লাখ টাকা পাইব,
এটা মেঘদিন মোনাকে দেওয়া হয়েছে
মুখজন মেঘদিন মোনাকে এটার সুগারি দেওয়া হলো, মেঘদিন মোনা যখন সুগারি দেওয়া আমার মেডিয়া লেখে তিন লাখ টাকা পাইব, তা মেঘদিন মোনা করলো কি ঠিকই আমার করলো দোস্ত একটা কাম আসলো কাজ কিন্তু আমরা তো করে হবে এরা নেতার কাম না কাজ আমার কাজে যাই কি করছে কাজে গেছি ওই কাজে যে গলিতে ঢোকার কথা বলছে ওই গলিচ্ছি আমার মোনা ধরে নিয়ে গেছে গলিচ্ছি ধরে নিয়ে ওই যে জায়গায় আমি একটা মানুষের তিন একদিন তিন দিন মারা করলাম বেড়িবাদ চেষ্টা করে ওই জায়গা নিয়ে
বেড়িবাদ কোথায় এটা
মিরপুর এক নম্বর বেড়িবাদ তোরাক নদীর বেড়িবাদ আব্দুল্লাহপুর
রাইট বেড়িবাদ চিনতে পেরেছি ওখানে আপনারা নিয়ে গিয়ে কাজটা করতেন
জি
ওই যে আকাশবন ছিল আগে
হ্যাঁ
পুরাটাই আপনার হচ্ছে হলো চরের মতো ছিল বাদুর চরের
বোটানিক্যাল বোটানিক্যাল গার্ডেন না বোটানিক্যাল গার্ডেনের পিছন সাইডটা স্টার হাউজিং স্টার হাউজিং এর পরে আপনার একটা সুইচ গেট হচ্ছে না সুইচ গেট এখন বর্তমান বিকালবেলা দেখা যায় মাছ দিতেছে অনেক তাজা তাজা মাছ বিক্রি করে
রাস্তার পাশে ধরে মাছ
ওই বুঝতে পারো এটা সুইচ গেট ওই সুইচ গেটে তখন অনেক লোকজন চলাফেরা করতে পারে রাত্রে মানে আসল দিন পরে
এখন তো আমরা একটা চলাফেরা করে
না এখন রাত্রে 10টা 11টা 12টা চলাফেরা করে
তখন আরো লোকজন ছিল
আসল দিন পরে কোনো লোক এই পরিস্থিতি ছিল আর তখন তো আমাদের রাজত্ব তা আমার মন নয় ধরে নেই আমার আটটা মাস এইভাবে
আমি
বলছি দোস্ত দেখার বারোশো টাকা কত পাঁচ লাখ তিন লাখ টাকা বেশি করে মাইজানো কি করবো দেখার মাইজে তিন লাখ টাকা যদি হয় আর আমি তো তোর কত লাখ টাকা খামারি দিচ্ছি এখন ঠিক আছে এত তোর কেউ জানে না এক কালীন তিন লাখ টাকা বুঝলো না আমার এই ডাইনসারে রক্ষা করলো কিন্তু রক্ষার তিন সাথে চামড়া আছে কারণ সব তো নেশা খাওয়া ওরা নেশা খাওয়া সবাই আমিও নেশা খাওয়া আমার ভাই রক্ষা করলো রক্ষার তিনে চামড়া কাটছে চামড়া কাটলে তার মানুষের জন্য ক্ষতি হয় না সুনের ভিতরে নিয়ে ডুবে তো আর দু মানুষ সব শেষ ঘুরে ঘুরে শেষ করে কোনো কিছু খুঁজে পাঠান
বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা পাঁচ মিনিটের একটা বিরতি নেব এবং রাত একটার সময় ফিরব যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক তারা আমাদেরকে ফোন করবেন ফোন নাম্বারটি হচ্ছে 09613892892 ফোন করার পরে আপনি দুই চাপবেন এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন প্রিয় শ্রোতা একটি বিষয় আপনারা নিশ্চয়ই জানেন 200তম পর্ব থেকে শুরু হয়েছে JBSB আনসেন্সর্ড
যেটি প্রচারিত হবে প্রতি মাসের শেষ সপ্তাহে। আমরা 200তম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম শুভ হিজড়া, যে এসে কনফেস করেছিল তার হিজড়া জীবনের গল্প নিয়ে। এরই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় এপিসোডটি করব, যেখানে উঠে আসবে শুভ হিজড়া যা বলেছিল সেই ঘটনাগুলোর সত্য প্রমাণ। এখানে এসে আরো একজন হিজড়া যিনি কনফেস করবেন, ভয়াবহ রকমের কনফেস, যিনি তার শরীরের অঙ্গ কেটে ফেলে এই কমিউনিটিতে যোগ দিয়েছেন। তার অপেক্ষায় থাকুন, এই মাসের শেষ সপ্তাহে এই এপিসোডটি প্রচার হতে যাচ্ছে। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় হচ্ছে রাত 12টা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। হ্যাঁ পলাশ, যেখানটায় আমরা ছিলাম, তারপর
তারপরে ভাইয়া আমার একজন মরদের কথা, তা আমি সুন্দর পানি তুলে চলে যাই, পানি তুলে যদি মরি তাহলে আল্লাহ আমার বাসা রাখছে। সেই সুন্দর করে এই ধরে আমার রক্ষাটা পরে মুন্না গেছে আপনার এই বড় সামুরাই কয়, যে গরু ধান কোরবানি যে সময় গরু দুবে করে না, গরু চাকু দিয়ে ওই চাকু বেড়েছে আমার দুবাই দিব। পরে ভাইয়া আমার ধর মাই সমরে বেড়াতে গেছে, আমি চিন্তা করলাম আমি যে লাভ করবো, আমার তো মরণ এমনি ওই বয়স্ক ওই জবাই দিব, নাহলে আমার পানি তোর মরতে দিব। তারপর আমি গড় দিয়েছি পানি তোর পড়ে গেছি, পড়া করে নাচ করে লাগছি একদিন খুলে পানির ভিতরে ভাই সে উঠে পাউডার খুলছি, পাউডার খুলে কচুরি ছিলেন রদিন প্রতিদের ময়লার মতো আসতে বাসা, ওই কচুরির ভিতরে আমি নাকটা জায়গায় দিয়া বলি আমি পানি সাঁতারতে পারতেছি
না, আপনাকে
গুলি তো করতেছে পানির ভিতরে, গুলি করছে পানির ভিতরে, রাত্রে দর্শন গুলি করছে। আমি পানি ভিতরে যখন আপনারা খুঁজে পাবেন আর ভিতরে তো স্রোত না, স্রোতের ভিতরে আপনার দিয়ে যদি ঢুকে গেছি আমি, আর ওরা তো বুঝতে পারেন আমি কোন দিকে গেছি, আর ওকে তাহলে পানি জন গুলি করছে মারাই গেছে আর কোন বিষয়।
আচ্ছা আচ্ছা,
আমি ধর পড়ে গেছি ওই মতি গুলি করছে, আসলে আমার গুলিতে একটা গায়ে লাগে নাই।
আচ্ছা,
উপর আল্লাহর রহমত, আল্লাহ তালা আমার রহমত করছে বলি।
ঠিক আছে বলেন, তারপরে
তখন আমি বাইতে গেলাম মহেন্দ্র উঠে কাউন্দে, একটা নদীর পার কাউন্দে গেলাম, কাউন্দে গেলাম এক জালিয়া বাড়ি উঠি, উঠে গয়েন্দা মারিলাম কিনে কিনে ভর্তি করলো তারা, কি বিশেষ করলাম আমি সাবার জামগড়া যাইয়া 6 মাস থাকলাম ওদিকে।
কোথায় থাকলেন?
6 মাস জামগড়া।
কোথায় থাকলেন, কার বাড়িতে?
ওই জায়গায় থাকলো আমার এক বন্ধু ছিল, মানে মিরপুর থেকে এক বন্ধু, খারাপ লাইনতে ভালো নিয়ে চলে গেলো, ভালো লাইনে যাওয়ার পর কদার থাকলাম, আর আমি সকলে করলাম কদার ঠিক আছে তুই মোনা নেমে গেলে তুই সুস্থ, সুস্থর পর তোর সবকিছু ব্যবস্থা দেবো, তুমি মোনা নেমে গেলে রাত্রিতে মোনা মারব। এইপরে আবার আমি 6 মাস পর আবার আসলাম, আসার পরে জাউর উপলাস নাই, এখন এখন জাউর উপলাস তুমি দেখেছো, সবাই জানো জাউর উপলাস তুমি দেখেছে, সবাই জানিয়ে গেছে যে জাউর পলাশ মারা গেছে। কারণ 6 মাস ধরে আমার ওদের কিলার যদি কোনো খবর না থাকে কি এসে পলাশ মারা গেছে,
মানে খবর নাই মানে হচ্ছে ডেট,
ডেট আমি।
আচ্ছা,
তো ডেটের ঘটনা পরে কারণ জাউর পলাশ নাই, ইতিমধ্যে আমি যখন আবার ওই নেতার ধরে গেলাম আমার ওই নাম পড়ালাম রক্কাটা পলাশ।
কিভাবে হলো সেটা?
সেটা হলো কিভাবে, আমার এখন রক্কাটা,
আচ্ছা
এখন রক্কাটা একটু ট্যাঙি ট্যাঙি হাঁটি, আমরা আবার পিছলো টান ছিল, মানে এখন তো ভাই দেখা দাগ যায় ছোট ছোট দাগ দেওয়া যায়।
আমরা একটা ভিডিও ক্লিপ দিব প্রিয় শ্রোতা ফেসবুক পেজে, আপনারা চাইলে চলে আসতে পারেন ওকে দেখার জন্য। আমার পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, এখানে ওনার একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেওয়া আছে এবং মূলত এটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেয়া, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে বলুন, তারপর
পরে ভাইয়া আপনার ওই নেতাদের আবার উঠলাম, যে বন্ধু মুন্না দাদা নিজের জায়গায় উঠে আরে কলম ভাই যে এই ঘটনা এই দিয়ে আমার তাহলে মুন্না এইভাবে খেয়েছিল সবকিছু করার পরে মুন্নারে করলো কি ভাই ভিতরে বলে দেবে, কারণ ভাই তো আমার দিয়ে অনেক কিছু করছে, আর বাড়ি কথা তো ধর তুই ওখানে আসলি মুন্না তোরা আমাদের নিয়ে আসলো, আবার তোরে মুন্না খাইব কে টাকা লিখে, পরে মুন্নারে মেজন মুন্নারে ভিতরে জেলখানা জেল ঘুরিয়া
জেলখানার ভিতরে দিয়ে,
হ্যাঁ ভাই ভাই দিয়ে, আবার ভাই যদি আপনার ভাই ক্লিয়ার থাকলেও কি গেছে তাহলে তোর সততা সবার নীতি আছে ভিতরে আছে, সে মানুষ মারার কোনো কাজ করাতো না, সে মানুষ মারার কোনো কাজ করে সে কাজ করাতে দেয় যে আপনার বিভিন্ন ধরনের নেশা, যেমন পল্লবীতি কলম নেশার অভাব নাই, হিরণ থেকে সুরের দিকে গাঁজা থেকে শুধু সব নেশায় থেকে আছে, তা উনি নেশা বড় বড় চালান গুলো আনাতো আমাকে দিয়ে সেটাকে থেকে বারমা থেকে আমি বারমা গেছি আনার জন্য, তা উনি মুন্নার ভিতরে জেলখানার ভিতরে দল বেড়ে মুন্নার জেলখানার ভিতরে বেড়ে যাওয়ার পরে আপনার মুন্না জেলখানাতে যাবি নিয়ে আসলো, নেতারা যাবি জানলো,
ততদিনে জানছে যে আপনি বেঁচে আছেন,
হ্যাঁ জানে, এখন সবাই এলাকায় জানি এখানে রক্কাটা পলাশ,
আচ্ছা
এখন জাগরু পলাশ না, এখন সবাই এক করা নামে এখানে আমি রক্কাটা পলাশ, এই রক্কাটা পলাশের থেকে আমি তখন ভাই ওই সব কাজকর্ম পরে ভাই টাকাও দেন না ঠিক মতো, আমার তখন টাকার দরকার, টাকা পয়সা দেন না, তারপর আমি ভাই বললাম ভাই টাকা পয়সা দেন না, আমি ভাই কাছে কাজকাম করবো না, কারণ আমার তখন বুধ ভবিষ্যৎ আছে, কারণ আমি এখন সিদ্ধান্ত করতেছি আমার বিয়ে শাদী করতে দিব, আমি যখন টাকা ছেড়ে তা আছি টাকা ছেড়ে সে যাবো বাড়ি করে আমার দরকার আছে, আমার চলাফেরা ভালো মন্দ রাখবো, ভালো মন্দ খাইতে মনে চায়, ভালো মন্দ জায়গায় যাইতে মনে চায়, এখন বা আমার টাকা পয়সা লাগবো। আর টাকা পয়সা কি তোরা তো টাকা পয়সা কোনো কথা হয়েছিল না, তুই থাকতে চাবি তো যা লাগে তাই দেবো না, টাকা তোকে দেবো না, এরকম কথা হয়েছিল। হ্যাঁ সেই মতো আপনার মন্যা ছিল, আমার আপনার মন্যা নাই, আপনার মনারে কইছি মন নাই নিয়েছে, আমি কারে কবো?
আচ্ছা
তুই আমার কানে আমি তোকে কবো, তুই সেই তোর জ্বালা কোথায় নিয়ে এসছি, আমি না তা আমি পারবো না, আমি আপনাদের ক্ষেত্রে দেবো কাজ, আপনি আমার টাকা দেবেন, টাকার বিনিময়ে যা করার করবো, কয় না তা হবে না, তা না হলে আপনার কাজ আমি করবো না, কারণ কাজ করবি না মানে এই কাজ করবো না মানে কয়ে আমার ওই জেলখানা করে দিল।
কিসের মামলাতে ভরে দিল?
ভরে দিল আমার উনি আপনার 50,000 তৃতীয় বাটের জন্য ভরে দিল, মিরপুর জোন আল্টিমেট। আল্লাহ বিচার করেছে এটার, এটার বিচার আল্লাহ করে জাহির সাহেব জেলখানায়, উনি একলগে জেলখানায় যাক, জেলখানায় গেলাম, জেলখানায় তারপর আমার যে বড় ভাইবেরা ছিল অনেক যারা, ওরা আমার অনেক হেল্প করছে জেলখানা দিতে বসে, জেলখানাতে আসলাম বাড়াইয়া, আমি আর কারোর সুবরীতি মার্ডারও করবো না, চুরিও করবো না, হাতি করবো, বোমাবাজিও করবো না, এখন বোমাবাজি যারা করবে তা করে আমি ধরাবো যে কিরা কি করতে পারে। আমি পুলিশের ইনফরমাগিরি করলাম, পুলিশের ইনফরমাগিরি করতাম ভালো ডরি খারাপ ডরি, যেমন নিশা আমি জানতাম যে নিশা কোন জায়গায় আসতেছে, কে আনতেছে, কিভাবে আনতেছে, সবই আমি জানতাম। আমি সিরিয়াতে ধরতাম বা আপনার যাত্রা বাড়িতে ধরাইতাম, বিভিন্ন জায়গায় আমি নিশা ধরাইতাম, নিশা ধরাতে ধরা ঠিক আমি ফর্মা হয়ে গেলাম, ফর্মা হয়ে গেলাম
পুলিশের ফর্মা হলো।
হ্যাঁ পুলিশ,
পুলিশকে আপনাকে অফার করলো?
হ্যাঁ পুলিশ আমার অফার করছে, আমি এক দারোগার কথা বলছিলাম, দারোগা আপনার নাম ছিল এবি সিদ্দিক, উনি বর্তমানে এই জায়গায় যে কোনো কমিটার আছে, উনি আপনার পিএম পাই আমার দিয়ে, উনি একজনকে হাতিয়ে দিল ছয়টা, আমি ওনাকে একদিন কাছে ছোটা ধরাই ছিলাম, উনি আমার যে পিএম পাইছে উনি মিরপুর মডেল থানা থাকাকালীনে উনি 33 বছর ধরছে, আমি ধরা দিতে পারে আমার উস্তাদ ছিল সালেমান, ফরমা সালেমান এখন আছে, উনি আমার বহুত ভালো রাস্তা আছে বা আমি আসতে তো তুরুকে যাই আসছি,
আপনি ভাবে ধরিয়ে দিলেন?
হ্যাঁ ধরা দিতাম ভাইয়া, ধরা দিতাম, আমার টাকা দিত
পুলিশ, টাকা দিত আপনি?
হ্যাঁ পুলিশে টাকা দিত, একটা হাতে ধরে 5,000 টাকা দিত, বা ধরেন একটা আসামি দত্ত ধরার পরে রিমান্ডে নিত ওখানে টাকা খাইতো, সে আমার পাঁচ তিন ভাগের একবার দিত
পুলিশের লাভ,
পুলিশের লাভ ধরেন আমার আমি যদি একটা আসামি ধরাতাম আসামি কাছে টাকা খাইতো না পুলিশে।
ও ওকে ওকে,
পুলিশে টাকা খাইতো 10 টাকা খাইলে আমার 3 টাকা দিত।
আচ্ছা তারপর
এইভাবে আমি চলা শুরু করলাম, প্রায় আপনার 3-4 মাস পরে আমার আমি যখন পুলিশ আমার বলো একটা অস্ত্র দাও, আর দ্বারা অবস্থা আমি ছাড়েন পারবো না, আমি অস্ত্র আমি পাবো অস্ত্র জমি যাবো জন্ম দেবো অস্ত্র আমি পাবো প্রথম বছর পাওয়া যায় কত দিন আপাস তোর অস্ত্র জন্ম দেবো, আজ আমার অস্ত্র মানব দিন খেলি যে এলো মনির দ্বারা মিরপুর থানা ছিল সুন্দরবনের আমার আমার অস্ত্রটা মানব দিন
সুন্দরমণি মানে দেখতে সুন্দর ছিল।
হ্যাঁ ওনার সব জায়গায় কাগজ ছিল, ওনার নাম ছিল সুন্দরমণি,
অদ্ভুত বিষয়। ওকে
তেমনি আমার দিয়ে দিল অস্ত্র মামলা, আমার একটা অস্ত্র মামলা গেল ভিতরে, আমি অস্ত্র মামলা ভিতরে গেলাম, যাওয়ার পরে অহিন্দ আবার আমার আরেক বড় ভাই আপনার সাভারের এমপি উনি আমার অফার করলো, লোক দেয় যেখানে অফার করালো তোর আমি ছাড়াই নেবো কাজ আমার, তুই করবি আমি তো কাজ করবো, কিন্তু আমার তোর কাজ তো কারোর করবো না, আমি আরো সুবর তাই আর কাজ করবো না, আমি পারলে আমি কাজ করার কথা ধরাই দেবো তোকে, আমার তো তোর টাকা পয়সা দিস না, আমার তো খারাপ মনে হয়েছে আমি তোকে কাজ আর করবো না, এখন আমি রাস্তা চিনি, এখন পুলিশের লাগে আমি কাজ করলে পুলিশ আমার টাকা দিচ্ছে, পুলিশ আমার খাওয়াচ্ছে, আমি 5 জন তার সম্মান পাচ্ছি, ভালো মন্দ 5-7 জিনিস দেখতেছি, ভালোভাবে আসতেছি, ভালোভাবে চলতেছি, হয়তো লোকে তোরা খারাপ আমার রাস্তায় ফেলে মেরে যাবে, তো আমি তোদের সেরা ছাড়তো না, আমি 2 নম্বর থানা ছাড়তে 2 তলা যে ঘুমাই থাকতাম পুলিশের লোকের তো থানাতে মেরে যাবে, মেরে যা থানাতে যে মাত্র দেশ আমার মাত্র বিজয় এইভাবে থাকতাম খাতাম, তো সুন্দর মনে আমার মাথার মামলা ছিল ভাই, ওই এমপি ছাড়া আনলো আনার পরে এমপি গাড়িতে নিয়ে গেলো হায়দারে তার বাসায় নিয়ে গেলো, খাওয়া লাল রাত্রেবেলা আমি ফলে ফেলে এসলাম, আইসে ওসি সবাই লাগে কথা কলাম স্যার দেখেন আমি 10 বছর এইসব নাই, এখন আর আমার স্যার মনে স্যার তো ভুল করে মামলাটা সংসার তেমনি হোক আমার মামলাটা শেষ করে দেবো স্যার স্যার আনো স্যার আমি মেরে দেবো, পরে একবার ওসি সাহেবের সামনে ওসি এই জন্য আপনার টেবিলে পরে কথা হচ্ছে গেলে ওসি সাহেবের সামনে একবার 20 কিনে নিয়ে এসলাম, আমার মামলা দেন শেষ না করে দেয় আমি 20 কামনা দেওয়া মরবো আপনি মামলা খেয়ে গেলেন, পরে সাহেব কি করছে পাগলের মতো স্যার হ্যাঁ আমি 20 খেয়ে মরবো সেই কথা করতে দেয় ও সেই সবটা ঠিক আছে আমি মনীষ রাখছি, মনীষ আমি রাহার পরে মনীষ সব জানি লিখিত ভাবে যে হোক আমার মামলা শেষ করে দিলে, পরে আমি কি করবো এর ভিতরে আপনার আপনার শাহালি থানা একটা নাম হইলো শাহালি থানা, ওই শাহালি থানায় কাজ কাম করতেছি, শাহালি থানায় কাজ করি দারোগা জাকির সাবাস হলো মনীষ সাবাস হলো তারপর মোটা মনীষ এর নাম আছে অনেক অনেক নাম মালিক ছোট ভাই সে জানে মালিকের সাথে কাজকাম করতাম সবাই আমার কম বেশ মামলা দিচ্ছে সবাই কমবে সামনে দরিদ্র মানুষ। আজ যদি না দিতাম না, ধরেন আমি একটা আসামি পাইছে আজকে টাকা লাগবে পলাশ 20,000 টাকা কাম করতে, স্যার 20,000 টাকা আমি খুঁজে পাবো না পাইলে আজকে আগামী দুদিন পরে দেই না আজকে দিয়ে না দিলেই সন্ধ্যা 8টা 7টা যদি না দিতেছি ডাক্তার ভাই দিকে আইতে 200 টাকা নিয়ে যা আজকে লেগে আর তুমি ফুললি ফুললি 200 টাকা নিয়ে যা, এই 200 টাকা নিতে লেগে ধরে দিতে দিতে আমার আন্দাজ ইয়ে বাস 6 দিন 7 দিন থেকে আসতাম। আসার পরে এইভাবে করতে করতে পড়ায় আমার কর্মাগিরি জীবন 1.5 বছর কেটে যাচ্ছে। কেটে যাওয়ার পরে আপনার মিরপুরে এখনো অনেক মেয়েরা আছে খারাপ ব্যবসা করে, এর ভিতরে আমার ওই রাত্রেবেলা আমি এদিক সেদিক করতাম প্রধান মেয়ে মাসির উপরে জাগরু পলাশে মানে আপনার যখন আমি রক্ষাটা পলাশালাম এরপরে মেয়ে মাসির উপরে টান মানে একটু মানুষ জিনিসটা আছে। যাওয়ার পরে যখন একটা মেয়ে মাসির উপরে লোক লস আমার আসলো, আসার পরে আপনার ধনিয়া নাম্বার একটা মেয়ে আমার বন্ধু হলো মেয়ের বন্ধু আমার সাথে মনে হয় আমি একসাথে ধর 5-12 লাখ থাকতাম কিছু করতো না, কারণ ও আমার যে টাকা কামাই করতেছে আমি এটাই পারি যে জাকির সাহেবের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তো জাকির সাহেব বললাম স্যার কি জরুরত আছে সালাম দিতে স্যার আমার বন্ধু আমার কাজ কাম যায় তো ধরে নিয়ে এবার কাজ কাম ওদের খালি ওরা খারাপ তো অনেক সময় এই এবার ট্যাবলেট খায় গাঁদা খায় জিনিস খাই জিনিস ওরা দেয় মানে আসাম যেসব দেয় ধরে দাম দেয়, তা আমি বললাম স্যার ওরা কাজ কাম দেয় আমার তা ওরা ধরে না ঠিক আছে তাহলে ভাই যদি 500 টাকা দিব আমি স্যার ওরা 500 টাকা দিব কই 500 টাকা দিলে আমি দিব আপনাদের আমার আমি দেবো না পরে ঠিক আছে ঝেড়ে দিচ্ছে। তা আমি তো ওই যে পারবিন নাম করে বললাম এই পারবিন মেয়েটা শুনে বলছে দোস্ত কি ফের তো আমার বান্ধবী ওরা ধরা তৈরি হচ্ছে দাদা দুইজন নামা দেন দুইজনে নামা দিল পারবিন বলতেছে যে ভাই আপনার নাম্বারটা দেন রাখু বিপদ পড়ি আপনার ফোন ধরে ঠিক আছে নেন তবে আমার একটা নাম্বার নিল আমার নাম্বারটা নেওয়ার পরে আমাদের প্রায় 2 থেকে 3 দিন পরে এই পারবিন আমার ফোন ধরে ফোন ধরে বলতেছে যে ভাইয়া আমি আপনার সাথে দেখা করবো না ভাই আমি তো কাজে আছি তারপর দেখা করে দেখো না তুমি কি বলো বলো ভাইয়া আমি আপনার ভালোবাসি ভালোবাসি এই ভিতরে আমি পুলিশ পুলিশের সিভিল ডিফেন্স গাড়িতে বসে তার কনস্টেবল আসাদ তা ওনার এই ফোনটা ধরে দিবে জানতে কি কয় আসাদ ভাই কাছে তোরে বলে ভালোবাসে ভালোবাসে ভালো কথা দেন ফোন দেন তো যে কথা আপনার ভালোবাসে তাই বলছে ঠিক আছে আপনি তোমার ভালোবাসে তাহলে আপনার ভালোবাসে মানে আমার মনে একটা দুষ্টুমি শুরু হয়ে গেল সেই দুষ্টুমি বলতে ভালোবাসলাম আমি ভালোবাসি কিন্তু আমার তো ভালোবাসা না আমার তো ভালোবাসা না আমার তো দুষ্টুমি মুখের একটা খাসিল সেটা মিটাচ্ছি মুখের কাছে ও করতে থেকে এই সমস্ত সব কথাগুলো সব রেকর্ডিং করতেছে ও আমার বলছে যে আপনি বিয়ে করবেন করে আজকে আমি বলছি এই তো 2 মাস পরে 6 মাস পরে এইভাবে ডেট দিচ্ছি এরপরে 1 বছর চলে গেল ডেটের পরে ও করলো কি আপনার এই যে রেকর্ডিং গুলো করছে হঠাৎ করে একদিন আমার চেক করছে যে 100 টা যদি বিয়ে না করেন তাহলে আপনার কলম করতে খারাপ হবে আমি কি আবার ওকে আমার জীবনে জেলখানা যাবে আমার একটা হুমকি দিল যদি বিয়ে না করেন তাহলে আমার জীবন আমি দিয়ে দেবো আপনার আমি সারা জীবন লেফার থাকবো তবে 1 সপ্তাহ ডেট তো হুমকি দেওয়ার পরে আমি না বিয়ে তো আমি করবোই না আমার তো বিয়ে করার ইচ্ছা নাই তো এর মাঝখানে আমি একটা কথা আমি মানে টি করে গেছি সেটা আমার নাক বাদ দিয়ে গেছেন বাদ দিয়ে গেছি সেটা না কইলে বলেন মানে আপনি বলেন আমি মাঝখানে একটা মেয়ের সাথে অবৈধভাবে সম্পর্ক একটা বাস হয়েছিল মানে অবৈধকে আমি বিয়ে করছিলাম ঠিকই কিন্তু
ঘটনাটা কি ছিল
ঘটনাটা ছিল কি যে আমি বিবাহ করছিলাম গার্মেন্টস থেকে একটা মেয়ের বিবাহ করছিলাম বিবাহ করলাম কিন্তু করে ওই মেয়ের আর কোনো খোঁজ খবর নিয়েছিলাম শুধু এক একে
এই বিয়েটা কেন করছিলাম
বিয়েটা করছিলাম ওই মেয়েরা ভালো লাগছিল
মেয়েটা রাজি ছিল
মেয়েটা রাজি ছিল শুধু ক্ষমতার জোরে বিয়েটা আমার ছেলে আমার আব্বু কয়, আমি আমার আব্বু কয়টাকে এখনো যতটুকু আমি খরচ হতে দিই বা ওই বোর কাছে আমি যাই না, কারণ ওই মেয়েটা আমার সাথে পড়ায় আরো 20 বছরে বড়। আমি চিন্তা করলাম আমার যখন সন্তান আছে তাহলে আমি সন্তান নিয়ে থাকবো, আমি আর এই মেয়েকে বিয়ে করবো না, আমি খারাপ মেয়ে, আর আমি বিয়ে করে কি করবো? তাই বউ আমি বিয়ে করছি, যেমন আমার এই যে টেহাটো দেয় মাঝে মধ্যে, মানে আমি এদিকে করি, তাই পারবি না আমার হুমকি আমি দিল। আর ওই যে বোন নাম ফার্স্টে যে বউ ওর নামও পারবি না, তাই পারবি না হুমকি দিল। মানে দেওয়ার পরে থেকে যায় না, আমি বিয়ে না করলে হচ্ছে না। তো তখন অনেক বান্ধবী আমার বলতেছে পারবি না, হন দোতলা ছাদে খাড়াইছে, তো ধরে বিয়ে না করে নো যার তখন লাভ দিব। তো লাভ দেবে বলছে অনেক বান্ধবী নদী সোনি আর শিল্পী, ওরা তিনজন একজন না থাকে বসে। তো আমার নদী ফোন দিয়ে বলছে যদি একটা আমার বান্ধবী যদি মরে যায় তো তোর অবস্থা কি করে দাঁড়া জানিস? আমি দেখলাম আসলে বিষয় তো সাক্ষী অনেক, যদি মারা যায় তো আমি জেলে যাবো। তা ঠিক আছে, আমি সন্ধ্যার সময় কাবিন করবো, সেই কথা বলা মানে তা ঠিক আছে। এখন আমার কাছে টাকা আছে, কিন্তু আমি টাকা দেখাচ্ছি না। তা আমি সঙ্গে বন্ধু বললাম দোস্ত তোমার তো বান্ধবী, তা তুমি যে ব্যাপারটা এরকম করলা, দেখ আমি বিয়ে করবো আমার টাকা পয়সা নাই, টাকা আমার পড়ে আছে, আমি বিয়ে করবো না বলে এই কথা বলছি, আমার টাকা নাই। কারণ তো টাকা দেওয়ার আগে আমি দেবো, তুমি আসো। আমি দোস্ত তো যে কাজে বসে যাচ্ছে মাসির একটা মিষ্টি খাচ্ছে সেই টাকাটা আমার ওখানে সব আমি দেবো। ঠিক আছে দোস্ত, তারা এখন টাইম দিলাম 5টায়, সেই 5টার সময় আসে দিলাম 6টা 6টার, মানে সন্ধ্যা 8টা অবধি করে নিলাম। 8টা অবধি করে পরে যে না পারি না, পরে কাজে বসে যায় আমরা কোড মিস করলাম, কোড মিস 50,000 টাকা কামিয়ে নিয়ে যায়, কোড মিস করলাম। আমার মুখে দাড়ি বড় বড়, তা ওই মেয়েটাও প্রায় 1 সপ্তাহ 15 দিন না খেয়ে গেছে, 1 সপ্তাহ ও না খেয়ে আছে। বিয়ে না করা মনে হবে না, জীবনে রাখবে না, আমি যদি বিয়ে করতে জীবন রাখবে না, ভালো কথা, খারাপ মেয়ে। তা আমি তো বিয়ে করবো না, আমার নিজের কিন্তু ও যে আমার এতটুকু ভালো সত্ত্বেও আমি বুঝতে পারিনি। বিয়ে করলাম, করার পরে আমি সংসার আর রুম নিলাম না, রুম না নিয়ে ওর কাছে আমি যাইও না, খাইও না, খাইও না, আমি আমার মতো কাজকাম করি, আমার মতো খাই, ওরা যদি 2,500 দিতে মনে হয় চার চার চাই দিই,
ওই সময়টা তো ওই ধরনের কাজ করেই যাচ্ছে,
ওই ধরনের কাজ করে আসতো।
আচ্ছা,
বিয়ের পরের জন্য কাজকাম করে আসতে হয়, আমি ওরা বাধাও দিচ্ছিলাম, কারণ আমার তো অরিনে সংসার করার ইচ্ছা না, যদি ইচ্ছা তো তরিনে আমি ওরা বাধা দিতাম। তারপর কোন সময় আমি শুক্রবার দিন দুমন নষ্ট করতে গেছি, তো মহিলা মহাজন বলতেছে যে পরাজ ভাই আপনি বলে একটা খারাপ মেয়ে বিয়ে করছেন শুনলাম, মনে হইলা একটা ফর্মা গেলে সবাই আমার চিনে, আর আগে তো দূরের নাম আমার কামাই গেছি, সবাই আমার চিনে হন। তো সবাই একটা জিনিস কি আমার বলে যে পলাশ ভাই যে লাইনিতে ফিরে আবার এই লাইনে আসছে ভালো রাস্তা আসছে, তাই পলাশ ভাই অনেক ধন্যবাদ। তো সবাই আমার ভালোবাসে, ভালো জানে, ভালোবাসে, আর খারাপ মেয়ে বিয়ে করছি এখন এরা আবার সবাই বলছে পলাশ ভাই খারাপ রাস্তা ছাড়তে এরা নেই, আর পলাশ ভাই মেয়েদের দেহ বসে করে দেন আসলে মোট টাকাও আমি খাই না, পয়সাও খাই না, ওদের যাইও না,
মানে সবার ধারণা হয়েছে আপনি ওকে বিয়ে করেছেন, ওকে দিয়ে ব্যবসা করে
ব্যবসা করা শুরু করছি আমি।
ওকে
তা ভাইয়া আমি হঠাৎ করে ওরা বললাম যে তুমি এসব করো না, কেন আমি করবো, আমি করবোই। তাই আপনার মহাজন আমার বললো যে ভাই আপনি যেটা আপনি খারাপ মেরে ভালো মানাতে পারেন, তাহলে আপনার দর আপনার জন্য ব্যস্ত দরজা সারা জীবনের জন্য খোলা, সারা জীবনের জন্য আপনার জন্য ব্যস্ত দরজা খোলা। ঠিক আছে, তা আমি যাওয়ার ভালো মানাবার ব্যবস্থা করি, এই যে আমার মায়া মহাপাত্রটা এই ফুলুরি আমার জিনিসটা মায়া মহাপাত্র ধুয়ে দিল। আমি বললাম যে ভাই তোর আমি রুম নেবো, আমি যা কামাই করি আমি হোটেলে খাই 300 টাকা আমার খরচ হয় খাইতে গেলে 3 বেলা হোটেলে, আর যদি তোর জন্য সংসার করে খাই আমার 300 টাকায় খাওয়ার তো দুজনের শেষ, এবং রুম ভাড়াও আমার বাঁধবে না। কয় ঠিক আছে না, রুম রুম নিলাম, রুম নেওয়ার পর এই যে সোনিয়া আমার বন্ধু আর ওর হলো বান্ধবী, এই মেয়েদের ভিতরে একটা বিষয় আছে, সেটা হলো কি আমাদের পুরুষের সাথে পুরুষের একটা ঘৃণা হয় না, এই মেয়েদের সাথে একটা মেয়েদের কোনো ইয়ে হয়, এটা দামি কেন যাই না, এটা হচ্ছে নারী প্রেম বলে। তো এই সোনিয়ার সাথে আর এর সাথে নারী প্রেম, আর সোনিয়া
এই বিষয়টাকে আপনি জানলেন?
আমি জানলাম কিভাবে, যে ফার্স্টে রাইতে আমি যখন রুম নিলাম 1 তারিখে রাত্রে বলে আমি আর ও এক রাত্রে রাত কাটাচ্ছি, তাই সোনিয়া বারবার আর ফোন দিয়ে বলতেছে তোরে না পাইলে আমার জীবন আমি রাখবো না, তোরে না পাইলে আমার জীবন আমি রাখবো না।
সোনিয়া পারভিনকে বলতো?
হ্যাঁ, পারভিনকে বলতেছে যে তোরে যদি না পাই পারবেন তাহলে আমার জীবন আমি রাখবো না। কি কারণ কি পাবে না, আমি কি করছে? পরে আমি এক বিষয় শুনতে পারলাম, ও বলো দেখো আমাকে সাথে ছেড়ে দেবে যে আমি সোনিয়া আমার স্বামী, আমি সোনিয়ার বউ, কিরকম বিষয়
এই বিষয়গুলো আপনি আগে জানতেন?
আগে জানতাম, কিন্তু আমার বলতে ওই রাখি বলতে এরকম বিষয়, তাহলে তুমি ও যদি তোমার মেয়ে হয়ে তোমার স্বামী হয়ে থাকে তাহলে আমার বিয়ে করলা কেন, আমার প্রতি তুমি আবার করলা কেন, কারণ কি? মানে এই বিষয় বলতে বলতে সোনিয়া সকালবেলা কেসি আছে সিজার, ওই সিজার তুমি আমার বাসায় গেড়ে খাবেন, বাসা গেড়ে খায় বলতেছে যে বাড়ি মানে ম্যানেজার সাহেব, ম্যানেজার গেট করে বলতেছে খোলেন গেট করতে বলছে, ওরা এই মেয়েরা খারাপ দশা করে, আমি আর এই মেয়েরা খারাপ দশা করি, মানে আমার বউ আর ও খারাপ দশা করে, আমি হলো এই দায়িত্বে বাড়ায় আসছি আমার কাবিন কাজ,
সোনিয়া বলতে
আমার কাবিন কাজ আছে, আমি কাবিন দেখেন দেখেন কোক কাবিনটা আমার কোর্ট কাবিন এসে একটা ছয় মাস নিয়ে করতে হবে কোর্ট কাবিন। এই বাড়ি এলাকা সবাই গেল যান থানায় যাই করতে শুনে আমার নাম মামলা করতে হয় বুঝলি কথা একটা।
এই বন্ধু সে শত্রু হয়ে গেল,
বন্ধু শত্রু
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি মাত্র চার মিনিটের ছোট্ট একটা বিরতি নেব আর আজকের এই অতিথিকে যদি আপনারা দেখতে চান তাহলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself.
It's ABC Radio. On air 24/7. Tune in.
রয়্যাল টাইগার জয় করেছে বিশ্ববাজার। যুক্তরাজ্য ও সৌদি আরব সহ 21টি দেশ, 3টি মহাদেশের 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
চার মিনিট পর আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। আর জি কৃপিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। পলাশের জীবনের অপ্রিয় সত্য প্রিয় শ্রোতা আপনারা শুনছেন। পলাশ, আপনি যেখানটায় বলছিলেন তারপর?
তারপরে ভাইয়া ফোনে করলো কি আমার নামে থানা যেটা মামলা করলো, এখানে জিডি করলো।
কিসের জিডি?
জিডি করছে কি যে আমি সোনিয়ারে এই যে রাইতে গেছে এই রাইতে তো এই দিন যে ফোন এটা নাই করছে, এই রাইতে আমি বুড়ানিকাল গার্ডেন নিয়ে আমার বন্ধু শহীদ আমার বন্ধু সামাদ মনে আমরা 10-15 জন মিলে ওরা রাইতে সারা রাইতে রাখছি, ওরা টাকা পয়সা কিছু দিনেই সারা রাইতে ওরা বুকুর বুকুর দূর করে।
আচ্ছা,
এলে সোনিয়ার কথা বুঝলে, একটা জিডি করলো, জিডি করছে, জিডিটার আয়ু পাইছে আপনার এমাদুল আমার এসআই। তারপরে উনি আমার বন্ধু ছিল পলাশ, আমি কি খারাপ মেয়ের বিয়ে করে তাকে শুনলাম জানলাম এটা কোনো ব্যাপার না, কিন্তু সেই মেয়ে আর এক মেয়ের তুই নিয়ে বন্ধু বন্ধু সব মিলিয়ে সিরিয়াল দিলি, কারণ কে বলছে তাই জিডি করছে কি একটা বিপদ। আর আমার একটা অভ্যাস কি আমি যত টাকায় কামাই করতে নাকি আমি কোনোদিন নতুন মোবাইল কিনে নিই কোনোদিনও না। আমার জীবনে ফার্স্ট টাইম একটা নতুন মোবাইল কিনে নোকিয়া ফাইনাস সেট বাড়ালো না তিন কিনালে ওই একটা সেট কিনলাম নতুন, আর এই সেটটা কিনলাম নতুন বউ নতুন সেট আমার জীবনকে কাটাই খাড়াইছি আর আমি দলে যাচ্ছি অল্প দিতে পারে। ঠিক আছে, ভালো তিরিশ তাহলে আমার তুই আমার দেশে ভাড়া দেওয়ার ব্যবস্থা শুনে বুঝি। ঠিক আছে, তুই কি চাইছি তোদের পলাশে তো সেটটা আছে সেটটা দিবো আর 500 টাকা দিবো গাড়ি ভাড়া। তা ঠিক আছে পলাশ দেবে। আর এই যে এমাদুল বলেছে পলাশ যদি তুমি সন্ধ্যার ভিতরে যদি আর এমাদুল আমার পরে রাখছে সে এসআই আমি তার কাজ কাম দিতাম না সে রাগ হয়ে গেছে দেখ যে পড়ার সময় কাজ কাম দেয় না বলো আর তোরা ভিতরে বলবো এলো এমাদুলের রাগ এমাদুল আমার সাত দিনের সন্ধ্যার ভিতরে যদি জিটির উল্টোটা না নিতে পারো বাদ দিতে যায় না উঠো জিটি না উঠো তখন তোর রাগ হয়ে দেবো। আসলে আমি তুষারে পড়ে গেলাম সব দিক দিয়ে, পরে আমি টাকা 500 দিলাম সেটও দিলাম, দেওয়ার পরে সোনিয়া থানায় যেয়ে জিটি উঠে নিয়ে আসলো। আনার পরে সোনিয়া দেশে চলে গেল, চলে যাওয়ার পরে আবার সোনিয়া পড়ার মাস খানিক থেকে আবার টাকা চলে আসছে। আসার পরে এই এক মাস হলো আমার স্ত্রী পারভিন গোলাম আমার ঘরে থাকে খায় মানে কোনো বাইরে বেড়ায় না। এই সোনিয়া আবার আসলো, আসার পরে আবারই সোনিয়া আবার এই বাইরে নিয়ে যাওয়া শুরু করলো। শুরু করার পরে আপনার আমি একদিনকে শুনেছি তুমি কোথায়, আমি গেছি কাজে, তা আমি বলছি আমি আসলে যাচ্ছি একটা কাজের বিষয় যে টক্কা টক্কা বার হয়েছিল টক্কা কেনা বেচার ব্যাপার হয়ে যাচ্ছে, তা আমি বললাম যে আপনার আমরা ওই কয়েকজন 12 বছর তারা টক্কার ব্যবসা করবে আমার লগে তার সাবার আমার এক ফুটো ভাই আছে আলমাস নাম করে সে বললো যে ভাই আমি টক্কা তো চাষি দিয়ে হ্যাঁ টক্কা দেখছি টক্কা দেখলাম টক্কা সব মাফ হলো না। তা আমি টক্কা মাফে নেওয়ার পরে আমি চলে আসছি বাসায় আসা বাসায় গেটে আমি বলতে পারি তুমি কোথায়, তা বলছে ভাই আমি তো বাসার গেটে কিন্তু ও পারবিন হ্যাঁ আপনার বউ আমার বউ ভাই করে বলতো হ্যাঁ ভাই বলবো এখনো ভাই আসে আমার বলে ভাই আমার স্বামী আমার ভালো মানাবার জন্য ই করতেছে, আবার ও জানে আমি সাবার গেছি বলে গেছি আমি বলে যেতাম। তো এটা করার পরে আপনার ওই এক নম্বর গেছিল যাইয়া কিছু করে আমি বিষয়টা বুঝতে পারলাম যে এক নম্বর গেছে আগে এবার দাঁড়া করে ফোন করলাম যে পারভিন যে যা থাকুন আপনার ধরে নিয়ে যাবেন, ধরে নেওয়ার পরে সালাম দেবেন, আর আমার 5,000 টাকা ঠিক করে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে সালাম দিল। তার রাইতে একবার আমি থানায় গেলাম খাবারটা দেওয়ার লিগে, আমি ভালোবাসতাম ভাই, শুধু ধরেন ভালোবাসতাম, যে হুজুর আমার একটা কথা বলছে সেখানে ভালোবাসতাম। তার রাইতে বললাম কি যে তুমি আর এই সব রাস্তা না যাও, তো তোমার আমি ছাড়া আমার যাও, তোমার আমি ছাড়াবো না, ঠিক আছে যাবো না। তবে আমি আমার করতে সাই নিয়ে গেলাম, একটা খরচ করে সাই নিয়ে বাসায় নিয়ে গোসল টোসল করে ওটাকে খাওয়া চলাম। ও ভাই আবার এই হচ্ছে খাবার না, পরের দিন আবার নিয়ে গেল।
ও নাম তো কেন, মানে পয়সার জন্য করতে এরকম
না, এটা ওই পয়সার আমি মনে করি পয়সার মতো অবস্থা তো সেটা আমি দিতাম,
অভ্যাস হয়ে গেছে,
অভ্যাস হয়ে গেছে। কারণ মাঝখানে আমি কিছু রেখে যদি বাদ দিচ্ছি, যেমন ওর আর আমি ওর জীবন যখন জিজ্ঞাসা করছিলাম তখন বলছিল আমার ওই তিন আর মা বাবা কেউ নেই, এলো ফার্স্ট বয়ান ছেলেটা। কিন্তু আর আসল ইতিহাস হলো কি, ওর মার বিবাহ হয়েছিল, ওর বা মার শাশুড়ির বিবাহ হয়েছিল, বিবাহের পরে ওর সে বাবার কাছ থেকে ওর মা চলে আসে, চলে আসার পরে ও ছোট থাকলেন, ওর মা আবার এই জায়গায় রাজমিস্ত্রি দুবারই কাজ করতো, সেই মা আবার আর এক আপনার একটা ছেলের সাথে বিয়ে বসলো। সেই বিয়ে বসার পরে ওর আর কোনো খোঁজ খবর ছিল না, ওর মা গেলে একদিক ও গেলে আর একদিক, ও ছোট বাচ্চা তো কি করে খাবে, একটা মেয়ে মানুষ কি করতে পারে, গার্মেন্টস আপনি করতে পারে না। মিরপুরের এক মহিলা নাকি বলে ওরে নিয়ে জোর করে রাখবিরার কাছে দিয়ে এবার সঙ্গে নামাই দিল। ওর বুদ্ধি ওজন বললো যে আমার কেউ নাই দুনিয়াতে, তখন আমি বললাম ঠিক আছে তোর জন দুনিয়াতে কোনো আমি আসছি, আমার তো দুনিয়াতে কেউ নেই, আমার দুনিয়াতে কোনো তোর নাই, আমার আমি তোর আমি যা তোর যা সব আমি দেখ। তবে এইভাবে আমি বলার পরে ঠিক আছে এইভাবে থাকতে আসলে, কিন্তু ভাই ও তো ভালো হচ্ছে না, আমার সিরিয়াস খুব খারাপ লাগে। কারণ আমি যদি যাই একটা ভালো মানুষ দিকে ফলস ভাই কি তা বিরুদ্ধে ভালো মানুষ পেলেন, তাই আমি তো কম করে দিচ্ছে না, বাড়িতে ভালো হচ্ছে না। মানে এই ব্যাপার সবাই আমার বলে, দারোগা পুলিশ ওসি সেলিম সব আমার বারবার বলতেছে পলাশ কই তোমার বউ তো ভালো হয় না, তুমি এত বলতেছো ভালো হয় না কেন, ওসি সব আমার চাপ দিচ্ছে তুমি ব্যবসা করে খাও না, আসলে আমি 4 টাকা পয়সা দিয়ে খাইনি, 4 টাকা পয়সা খাওয়ার আমার ইচ্ছা না। তা ভাইয়া আসলো এইভাবে করার পরে আপনার আমি কোনো একদিনকে শুনে আমি আবার একটা আমার আমার সেটা ভিডিওতে আছে এখনো বোধ হয় আপনার নেটে দেওয়া আছে, না আমি সাংবাদিক নিয়ে ভিডিও করলাম পুরো মিরপুর একটা মধ্যে ভিডিও করলাম, খারাপ মেয়েদের ভিডিও করাইয়া পরে এটাতে ডিসিডি পুরো খেপাই দিলাম, ডিসিডি খেপানি করে পুরো মিরপুরের সব মেয়েদের অর্ডার হইল। আর এছাড়া আপনার যদি উপর থেকে অর্ডার যদি না হতো তাহলে আপনি থানা ধরে নিয়ে টাকা খেয়ে ছেড়ে দিত, তা আমার কোনো টাকা খেয়ে ছেড়ে দেয় না দিতে পারে, সেই জন্য পুরো একটা মানে সাংবাদিক ফ্ল্যাশ করাই দিলাম, সাংবাদিক ফ্ল্যাশ করাইয়া আপনার ধরালাম, ধরানি পরে ভাইয়া আপনার সৈন্যারে ধরলাম, আমার বোর্ডে আমি ধরতে পারলাম না, মায়া হোক বা যেভাবে হোক আমি ধরতে পারলাম না, করার পরে ও আমার ফোন হচ্ছে তুমি কোথায় নাম ওখানে, ঠিক আছে তুমি যখন আমাকে আসো এটা আসো শিল্পীর বাসা, শিল্পী এবার বিয়ে হচ্ছে শিল্পীর বাসা যাচ্ছি করে শিল্পীর বাসা গেলাম। আসলে একটা জিনিস এই মেয়েরা বিয়ে বিবাহ করে, বিবাহ করে স্বামী সংসারও করবার থাকে, কিন্তু স্বামী সংসার করে না আবার এই ব্যবসা করে, এই ব্যবসা করলাম বুঝতেছে, কিন্তু স্বামী সংসার একটা পুরো ছেলের ভালো থেকে খারাপ মনে হয়েছে। সৈন্যের বাসায় গেলাম আমার বুকে জড়াই নিয়ে গেলাম ভাই যে তুমি সৈন্যের দ্বারা করেছো, আর শিল্পীর বাসায় গেছি তুমি তো জড়াই নিয়ে ভাই আমাকে মাফ করে দাও, এমন করার পরে আমি ওরা যাইতে পারলাম এই আমার নিয়ে যাওয়ার আমি দূরে ফেলে দেবো, এখন এই ফর্মা গুলো ছেলে তো দূরে ফেলে দেবো আর নিয়ে কারণ ডিপার্টমেন্টে নিয়ে আমি দূরে যেতে পারলে আমি বিক্রি করে খাবো আর নিয়ে ধরে কামলা দিয়ে আমি খাবো, তারপর আমি ভালো মানা করে। তা আমি পরে আপনার বাগদাদ হোটেল মিরপুরে একমাত্র কথা বলতে বাগদাদ হোটেল, ওই হোটেলে গিয়ে একটা সিট নিলাম, ট্রাভেল সিট ধরুন 1,280 টাকা, আমি 500 টাকা থাকলাম। থাকার পরে আপনার পঁচিশ সকালবেলা গভীর উঠলাম, ওঠা পরে মানে রাত্রে দিয়ে গেলাম তোমার দেশের বাড়ি কিনতে আমার বাড়ি কিশোরগঞ্জ, এই কিশোরগঞ্জ মহাখালী গেলাম, মহাখালীতে টিকিট কেটে গাড়িতে বসে উঠলাম, ওর বাবা আছে
ওকে মানে পুরো গল্পটা শুনলেন,
এখন বাবা আছে আর বাবার বাড়িতে যা উঠলাম আর বাবার যে বললাম সংসারে আমার মা আছে আর মামুরা আছে সবাই তারা গেল, তাই আমি বললাম যে আপনার মেয়ে কি ভালো হবে কিনা, একবার ডাইরেক্ট বললাম আপনার মেয়ে কি ভালো হবে কিনা, জিজ্ঞেস করি ভালো হয় আপনার কথা খুব আপনার আমি যখন আমার গ্রামের বাড়ি যান আমার গ্রামের বাড়ি আমি ফিরে আসবো, আমি গ্রামে যাবো এখন সঙ্গে সঙ্গে আমার আনার, কারণ রাখি না যে কি হয়েছে না যে আমার দেখা বিষয় নেওয়ার নাই, কারণ আমার তো জীবনের মূল্য আছে, এখন আমি একটা মেয়ে মানুষ আছে সেই মেয়ে মানুষ তো আমার তো মূল্য আছে না, এই জিনিস করতে যা আমি ওর বাবার কাছে গেলাম, আর বাবা বলো কি ঠিক আছে পারবিন তো তাহলে আমার কাছে আমি রাখতাম এবার কিন্তু তুই কই থাকি, আমি আমার মার কাছে থাকবো তোর মা কই আছে ওর মা কামলু মিস্তর আছে, আচ্ছা ভালো কথা কামলু মিস্তর আছে মা ধরে আসলাম, আর মা ধরে আসলাম আসে রাজমিস্ত্রি কাজ করে সংসার চালাতে পারবো না, এই কথা বলার পরে ভাইয়া সংশোধন চালা চালাতে পারবো না, ঠিক আছে আমি সোয়েটার ফ্যাক্টরি কাজ আমি সোয়েটারে যাই কাজ করছি, মানে মিরপুরে আমি টুকটাক কোনো ছোটো কারণ
কাজে
ঢুকলাম। এর মধ্যে শুনেছি ও আর মার আমি রাখলাম ওর মার কাছে কি জন্য ভালো ভালো মানার জন্য ওর মার কাছ থেকে ও করে আবার মিশে গেলাম, তা আমি এক বৃহস্পতিবারে গেলাম আপনার সবার কাজে লিগে পরে বৃহস্পতিবার শুক্র দিন দুপুর আসছি, এই জন্য কই তুমি কা আমি তো মিরপুরে এসে তুমি সোনের বাসায় কবে গেছো, এই একটা সরবরাহ আছে তুমি সরবরাহ গেছো তুলে যা, পরে শুনলাম যে না ও গেছে এক সপ্তাহে গেছে, তা একটা মার কাছে থাকাকালীন যদি সেই মেয়ে আবার দেহ বসা জানতে যায় সেই মেয়েকে ভালো হবে, তা সেই মেয়ের কাছে আমার থাকা সম্ভব, আচ্ছা বাস আমি চলে আসলাম আমি আর ওই পলাই আমি চলে আসলাম, আসার পরে আমি আমার মতো এখন আমি মিরপুরও নাই এদিকে নাই সেদিকে নয় গঙ্গা আমি সাবার খাবার এরিয়াতেই একদিন ফোন দিয়ে আবার বলছে ভাই আমি এখন পুরো ভালো হয়েছি, ভালো যাও তুমি চলে আসো। তা আবার কান্নার গেলাম, যাওয়ার পরে এখন যাওয়ার পরে বলছে দিতে যাও, আমি না আমি তোমাকে বিদেশ দেবো না, বিদেশ তোমার যাওয়া হবে না, বিদেশ যাবে না তোর মধ্যে চলে যাও। আমার বলছে আমি বললো তোর ঠিক আছে তাহলে আমার কাবিনী যে ক্ষমতা আছে কাবিনী ক্ষমতাটা নষ্ট করে দে, তুই যখন সংসার করবি তো কাবিনী কাবিনী ক্ষমতাটা নষ্ট কর। তোমার বাপ যে বড় আমার মা যে বিবাহ হয়েছে সে বাপে বলে যে তোমার কোনো দিনও কোনো ক্ষতি করবে না, তোমার ডাকবো না, তোমার মধ্যে চলে যাও। আবার তখন আমি রাজমিস্ত্রি কাম করিয়ে দিলাম, কাম করে তা আমার পরে টাকা পয়সা কিছু নেই, আমি বেদান চলে গেলাম, চলে আসলাম এসে আপনার হাইকোর্টের সামনে সারা আইটেম লাগলাম। আমি একজনের কাছ থেকে 20 টাকা কিছু বিক্রি করলাম, মানে আমি খারাপ কাজ করবো না আমার পুরো রুটি নিয়ে বিক্রি করলাম, 20 টাকা বিক্রি করে নিয়ে রুটি গুলা খেয়ে সকালবেলা আবার সাবার যাইয়া কাজকাম করা আসলাম, সাথে সাথে ও বিদেশ চলে গেল, ও জড়ানো গেল। জড়ানো যাওয়ার পর 3 বছর,
এই 3 বছর আপনি কি করেছেন?
এই 3 বছর আমি সোয়েটারের কাজ করছি ভাইয়া,
গার্মেন্টসের সোয়েটারের কাজ।
জি গার্মেন্টসের কাজ করছি।
বিরতির শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, 5 মিনিটের একটা বিরতি নেব। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। আমরা বিরতির পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। 2 ঘন্টা বসে থেকে বাস থেকে নেমে দিলাম হাঁটা, হঠাৎ দেখা হয়ে গেল পাওনাদার মন্টু ভাইয়ের সাথে। এ কথা ও কথা বলে কোনো মতে পাশ কাটিয়ে সামনে আসতেই রাস্তার পাশের গর্তে ছটা, কি দারুণ! অবাক হবার কিছু নেই, প্রাণ ফুটন্নি সাউটলে সবকিছু সুখময়।
You're listening to ABC Radio 89.2 FM.
Royal Tiger Dream Presents. যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, আর জি কিবরিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। পলাশের জীবনের অপ্রিয় সত্য প্রিয় শ্রোতা আপনারা শুনছেন। পলাশ, আপনি যেখানটায় বলছিলেন, তারপর
তারপরে ভাইয়া ও বিদেশ গেল,
ওই সময় যোগাযোগ ছিল সঙ্গে?
না, আমার কোনো ফোনে বা কোনো রকম
কিছু যখন যোগাযোগ না, আপনি হালাল রুজি রোজগার করছেন?
হালাল রুজি রোজগার করছি, যে আমি হালাল পথে খাচ্ছি, হালাল পথে ঘুমাচ্ছি। এর ভিতরে আমি
তখনও বাড়ি যাননি?
না, আমি বাড়ি যাচ্ছি, আমার কারোর সাথে কোনো যোগাযোগ নেই, আমার কারোর সাথে কোনো কথাবার্তা নেই আমার।
মানে তখন তো আপনি অলরেডি বড় হয়ে গেছেন, সে ছোটবেলায় এসেছিলেন, বাড়ির লোক কোথায় কি আছে কি আমি কিছু জানেন না,
খবর নিছি না। আমি শুনছি আমার বাবা মারা গেছে, আমি শুনছি
কার কাছ থেকে শুনলাম?
শুনলাম গ্রামের একজন কাছে, শুনছি গ্রামের একজন সাথে হয় পরিচয় হয়েছে, তারা বলছে যে মারা গেছে।
তো আপনার যখন দেখা হয়েছে তখন আপনার বাড়ির লোকজন জানতো না, গ্রামের লোকজনের কাছ থেকে? যে ও
আমার তো কোনো ঠিকানা নিতে জানা কারো, সে ঠিকানা তখন দিনই এখনো দিন আজ এবং তার দেবো না। আমার মার সাথে আমার কথা হয়তো এই কিছুক্ষণ আগে আমার সাথে কথা বলছি, আমি ফোনে কথা বলতেছি।
ওকে, ভেরি ইন্টারেস্টিং, বলুন তারপর।
তারপরে ভাই বিদেশ গেল, বিদেশ যাওয়ার পরে ওর সাথে আমার কথা তোলার না, ওর মার সাথে আমার কথা হয়, শাশুড়ির সাথে কথা হয়। আমার শাশুড়ি বলতেছে যে দাদা তোর নাম্বার, তোর পার্সোনাল নাম্বার নাই বা মালিকের কোনো নাম্বার নাই, ফোনে দোকানতে ফোন টোন দেয় কিন্তু আসলে এদের কাছে নাম্বার আসছে কিন্তু আমার দিচ্ছে না, দেয় না। আমি আর শুনে আমি দিচ্ছি না, কারণ যে যার মতো দেখে গেছে তার আবার আমি শাশুড়ি না বলে মা বলতাম, সেই হিসেবে তার মা সে দিয়ে তার ফোন টোন দিতাম, তাদের আসতাম না, সে আমার ভালো জানতো। তো যাতাম আসতাম, ভাই খাইতাম নতাম, একদিন থাকতাম, মানে মোটরসাইকেল থাকতাম না, আমি তো চলে যেতাম। এইভাবে করতে করতে 3 বছর আমার কাটলো। কাটার পরে আপনার এই যে এই এই জায়গাটা সময় লাগবে, যেমন আপনার এই কোরবানির পরে মাস খানিক আগে রোজারিদের এই রোজা গেল, কোরবানির এই মাসখানে আমি সাভারে একটা বিবাহ করলাম। কেন করলাম?
বিবাহ করলেন?
হ্যাঁ, বিবাহ করলাম। কেন করলাম? রোজারিদের 10 দিন আগে ওর মা আমারে বলতেছে যে আমার মেয়ে বলছে তুমি আর কোনোদিন আমার বাসায় আসবো না, প্লাস আমার কাছে কোনো ফোন তুমি দিবা না। আর আমি ফোনটা দিচ্ছি, আমি শুনছি ওর চাষা আশাবুল নাম করে, সে আশাবুলির কাছ থেকে শুনছি ওই দিনকে আসতেছে বিদেশ থেকে। তারপরে সামনে যাওয়ার মারে ফোন দিচ্ছি, ও মা আমার এই কথা বললো। বলার মানে কি রে, এই 3 বছর আমি জালিব অপেক্ষা রইলাম আর সেই মানুষটা আমার এই কথাটা বললো। ঠিক আছে, তাহলে আমি আর ওর সাথে থাকবো না। না থাকার কথা বলে আমি বিবাহ করলাম। বিবাহ করলাম কি, আমার এক বন্ধুর বউ, খারাপ লাইনে আমার বন্ধু ছিল, সেই বন্ধু খারাপ লাইনে রয়ে গেছে, ভালো হলো না, ওর বউরে আমি বিবাহ করলাম। সংসার করার 1 থেকে 1.5 মাস হয়েছে আমার করার। এর ভিতরে পারভিন বিদেশ থেকে আসছে, যেদিন আসলো আসার 2 দিন পরে আমার আবার ফোন দিছে, ফোন দিয়ে বলছে তুমি কোথায়? আমি সাভারে। তাহলে আমার কি দেখে যাওয়া হয়েছে? না ভাই, আমি যেমন আছি যেভাবে আছি সুখে আছি, তাই আমি তোমাদের আসবো না। কারণ না ভাই, তুমি আসো, এসে এখানে আমার একটু দেখে তোমার দেখো, তুমি আমার দেখা দিয়ে চলে যাবা। আমি আসবো না, আসবো না কয়ে ভাই। তারপর ভাই অনেক মানে আমি একটু আরো বেশি ভালোবেসে ফেলছিলাম, এই ভালোবাসার কারণে আমি আবার আসলাম। আসার পরে ভাইয়া দেখেন, ও বললো যে আমি বিদেশ যাবো না, আমার কোনো সেই সংসারটা খাবার সংসারটা আমি নষ্ট করে দিছি। ও বললো বিদেশ যাবে না। আচ্ছা বিদেশ যাইও না। মাঝখানে আমার একটা ধর্মবোন ছিল, সে ধর্মবোন ঢাকা মেডিকেল ছিল, তাহলে বিরাট ডেম বাসাইলাম বাইকনে রুবেল, সে আপনাদের অনুষ্ঠানটা শুনে। এখন আমার এই স্ত্রী সে ফিরে আবারও বিদেশ যাওয়ার জন্য উৎপাত লাগাইলো, উৎপাত গেল। তো এই বিদেশ যাওয়ার আগে সে আমার শাহজালাল মাজার, শাহজালাল মাজারে নিয়ে কোরবানিদের পরে শাহজালাল মাজারে আমার সে ডাইরেক্ট বলছে যে তুমি কথা দাও কোনোদিন তুমি আমার ফেলাইতে যাবা না। হ্যাঁ পারবে, আমি তোমার কোনো ফেলাইতে যাবো না। ঠিক আছে ভাই, আমি সাধারণ মাদার ভাই কথা দিছি। কথা দেওয়ার পর সে আবারও বিদেশ গেছে। বিদেশ থেকে আপনার 15 দিন হতে পারে না, জানুয়ারি মাসে 8 তারিখ গেছে, 23 তারিখ আমার ফেরত যান। টিভি রোগ হয়েছে, টিভি রোগ হওয়ার কারণে সে চলে আসে। আসতে আসার পরে সে বললো যে তুমি তাহলে ই করো, কারণ তুমি রিক্সা চালাই খাওয়া বাবা।
তো এই আপনি তো পারভিনকে বিয়ে করার অবস্থায় আপনার একটা বউ আরেকজনকে বিয়ে করেছিলেন, সে বউ কোথায়?
সেটা আউট, সেটা সেটা কোনো খোঁজ খবর আমাদের নাই।
কেন
কেন নাই? এই যে শুনছে, সেই বউ শুনছে যে আমি এই যে খারাপ মেরে বিয়ে করছিলাম, বিয়ে করে সেই মেয়ের কাছে আমি আবার আসছি,
এই জন্য সে চলে গেছে।
সেও চলে গেছে আমার কাছ থেকে। এই যে আবার খারাপ লাইনে দিকে দেখেন, আবার খারাপ লাইনে আমি চলে আসছি। আমি বললাম বর্তমান অবস্থায় আজকে আমি খারাপ লাইনে আসছি। আমি বললাম আজকেও যে খারাপ লাইনে কাজ যাবো।
আপনার ওয়াইফ আপনাকে বলতেছিল যে রিক্সা চালাই করে খাওয়া বা টিভি চালাই?
আচ্ছা রিক্সা চালা খাও। আমি ভাই রিক্সা চালাচ্ছি।
রিক্সা চালানো শুরু করলেন কত বছর আগে?
4 মাস আগে।
4 মাস আগে?
4 মাস আগে রিক্সা চালাচ্ছি। আমি বললাম কতগুলো কেন বলছি, কতগুলো আমি রিক্সা চালাইছি। আমি রিক্সা চালাচ্ছি। তা ভাইয়া রিক্সা চালাই দিন 400 টাকা নেই, 500 টাকা নেই, আমার দূরে মানুষ 400 টাকা 500 টাকা সঙ্গে আমার চলে না। মানে তার কথা হলো কি যে তাই কামাই করবো তার দিতে হবে, আমি রেস্ট নেই না নেই সেটা তার বিষয় না। কিন্তু আমার কথা একটাই, যেন তুই ভালোবাসছে যে আমারে এত ভালোবাসছে, তো তুই তো আমার কিছু দেখ নাই। ওর যে বিদেশ থেকে একটা জিনিস মানে স্বামীর লিগে একটা ভালোবাসে একটা জিনিস আনতে পাওয়া নেই আমার লিগে, ওর কোনো সেন চাই না। কিন্তু আমার মতো লোক যে ভাই দেখেন টিভি রোগ হয়েছে, একটা মানুষের টিভি রোগ নাকি মায়ের কাজ করতে গার্মেন্টস কাজ করতে পারে, এটা কি আছে নিয়মে আছে ডাক্তারের মধ্যে কাছে বে? ও কারণ টিভি রোগ নিয়ে বর্তমান আজকে গার্মেন্টস আছে যে আমার ফোন দিচ্ছে জীবন আগে গার্মেন্টস আগে। আমি বলছি স্যার তুমি গার্মেন্টস চাকরি করো না, সে গার্মেন্টস চাকরি করতে যাবে। তবে রিস্কে আমি চালাচ্ছি, আমার এইসব প্রতি এখনো পর্যন্ত আমার অত্যাচারি করছে। দেখেন ওর দূরে বাস্তা, ও যে আমার বিবাহের আগে যে বাচ্চা আছে দূরে, সেই বাচ্চা দূরে আসলে নাই, কিন্তু আমি বললাম বাচ্চার বাবাও না, সেই বাচ্চার বাবাও বললাম আমি হয়েছি।
ঠিক বুঝলাম না, ওর দুটো বাচ্চা মানে
ওর দূরে বাচ্চা অবৈধ দূরে বাচ্চা ছিল,
ওর বাচ্চা দুটো কোথায় আছে?
সেই বাচ্চা দুটো কোয়ে আসলে পালক দিয়েছে, একটা পালক দিয়েছে একটা বিক্রি করছে। সেই বাচ্চারও বাবা আমি, এই দুনিয়ার সবাই জানে আমি ওর এক কিছু সবাই জানে আমি ওর বাবার বাচ্চা, কিন্তু আসলে আমি সেই বাবার বাচ্চা না, এই বাবার বাচ্চার সময় আমি ছিলাম না। আচ্ছা বর্তমান যেটা আছে যেটা বলি সেটা হলো কি, এখন ওর কারণ বসতে আমি আবারও সেই খারাপ লাইনে আবার চলে যেয়ে বাধ্য করছি। যেমন ওর যে চাহিদারা সেই চাহিদারা পূরণ করতে পারতেছি না। টাঙ্গালে একটা কথা হয়েছে, আগামী মাসের এই মাসেরই আপনার 15 তারিখে মারার করতে যাবো, সেখান থেকে অ্যাডভান্স দেয় নাই দিবে, অথবা আগামীকাল আগামীকাল বেশি পোশাক থেকে 50,000 টাকা দিবে, কাজের জন্য টাঙ্গালে নাগরপুরে একটা মার্ডার করতে হবে, সানিখানাই মার্ডার করতে হবে। তা আমি টাকাটা এখন আনি নেই, আমি অভাবে আছি ভাই, টাকা আনি নেই। আজকে বড় বাজারে গেছিলাম টাকার জন্য, ভাই আমার 200 টাকা দেন চলা লাগবো। সে আজকে আমার বলতেছে 2 লাখ টাকা দিচ্ছি মার্ডার কর, তাহলে কাজ যে কাজ হলে মার্ডার করতে হবে। আপনার দেখালাম মার্শাল আসার আগে সে তো বললো এই যে আপনার সত্যি বলার গেটে খাইয়া, তখন সে বললো যে আমি বললাম ভাই না আমি মার্ডার কাজ করবো না, কারণ আবার তোর নাম্বার ওই কাজটা করি তারপরে যদি করবো নিয়ে ইতিমধ্যে সে আমারে 20 টাকা দিছে, এই 20 টাকা দিয়া আমি মশাবনে গেটের থেকে 10 টাকা দিয়ে কারণ বোধ আনছি আমি আপনার অফিসে আসতে হবে। এখন আমি ভাই খারাপ লাইনে গেলে সবাই আমার ভালোবাসে, সবাই টাকা দেয়, সবাই ভালোবাসে, কিন্তু আমি ভালো রাস্তায় যাইতে গেলি আমার তো ভালো রাস্তা যাইতেছে না।
To be honest, this is ultimate truth. খারাপ লাইনে গেলে যারা খারাপ লাইনে নিয়ে যায় তাদের স্বার্থের জন্য প্রচুর টাকা মেলে, কিন্তু ভালো লাইনে থাকতে গেলে সাধারণ মানুষের সহযোগিতাও মেলে না। ট্রু, কিন্তু তারপর কথা হচ্ছে যে আপনি যদি ইমান শক্ত থাকে, যদি আপনি চান, ভালো রাস্তা সবসময় কঠিন ছিল, এটা অতীতে কঠিন ছিল, এখনো কঠিন, ভবিষ্যতে আরো বেশি কঠিন হবে, ভালো রাস্তা সবসময় টাফ, এই জন্য ভালোর প্রতিদান আল্লাহ দেন। আপনি আজকে যে কথাগুলো এখানে কনফেস করলেন, 5টি খুনের কথা বলেছেন আপনি, আপনি টোটাল খুন করেছেন কি 5টি?
না, আমার টোটাল খুন হলো 7টা খুন। 5টা খুন করেছিলাম আমার গাউরা পলাশে, আর 2টা খুন করলাম আমার রক্ষাটা পলাশে এসে। আমার 7টা করছিলাম, এই 2টা খুন করতে কারণে 2টা আমার পক্ষে বলা সম্ভব না, তাহলে আমি রেকর্ড আপনার করে রাখলাম।
মানে এই 2টা আপনি বলতে চাননি?
এই 2টা বলতে চাইনি, আর 2টা বলবো না, আমি পুরো এই সেই 2টার কথা বলবোই না, কারণ এই 2টার লোক আমার আপনি, এই জন্য বলবো না।
আপন বলতেন?
আপন বলতে আমার গ্রামে।
গ্রামে গেলেন কবে?
গ্রামে যাইনি, ঢাকা বসে 2টা গ্রামে
গেছি। আমি বলবো, আপনি কেন বলতে চাচ্ছেন না?
না, এটা বলতে চাই, এটা বললে আমার ঝামেলা হবে, এটা বললে আমার গ্রামের লোকজন তো শুনে, সেক্ষেত্রে আমার একটু ঝামেলা হবে, আমি জানি, এই জন্য বলবো না।
আপনার গ্রামে যাওয়া হয়েছিল আপনার?
না, আমি গ্রামে যাইনি, কারণ আমি একটা জিনিস দেখেন, আমি আল্লাহর দিকে শপথ করি আর ছাড়িয়ে আসলাম গ্রাম, আবার এই যে আমি শাহজালাল মাজার শপথ করি আর আজকে বৌদ্ধি আমি বিপদ আছি, তখন তার সে যা করবে আমার শুনতে হবে, আমি সে রিসে চালাচ্ছি। এই যে গতকালকেও 300-400 টাকা কামাই নিয়ে ঘরে দিছি গতকালকে রাত্রে, আজকে আপনার জায়গায় আমি আসবো 20টা টাকা আমার লাগবে বা
300 টাকা একটু থামাচ্ছি। সেটা হচ্ছে যে ওই বন্ধুটা কেমন আছে, ওই যার যাকে লাভ করে যে বন্ধুকে ওয়াদা করে?
না, সেও কলম ওই আর বিয়োগ করে নেই, সেও কলম রাখির বিবাহ করে নেই।
রাখি কোথায় আছে?
রাখি আছে অন্য ছেলের ঘরে আছে, তার বাড়ি আমার গ্রামের পাশে, একই ইউনিয়নে রাখি বিবাহ হয়েছে, কিন্তু সেই বন্ধু বিবাহ এখনো কিন্তু সে বিবাহ করে নাই, কিন্তু রাখির ইউজ করে রাখি নষ্ট করছে, আমি জানি রাখি দূরে বাস্তব নষ্ট করছে, এই নাজিরে সে সৌদি, নাজির আছে সৌদিতে।
কেন বললেন আপনার এই আজকের এই অপ্রিয় সত্য লাখ লাখ মানুষের সামনে কনফেস করলেন কেন?
আমি এটা সত্য কথা বলার কারণ হলো ভাইয়া, যে আমার মনে যে এত কষ্ট যে আমি আল্লাহ দিয়ে তাকালাম, আল্লাহ তো আমাদের তাকালো না ভাইয়া।
আপনি আল্লাহ দিকে যেভাবে তাকিয়েছেন এটা তাকানো না, এই কথাটা আপনাকে কেউ কখনো বলেনি? আপনি যেভাবে বিষয়টাকে দেখেছেন যে আল্লাহ, আল্লাহর পবিত্র কালাম নিয়ে আমি শপথ করেছি, সুতরাং আমার আল্লাহর কথা রাখতে হবে, আল্লাহ তো কোথাও বলেনি তার কালাম নিয়ে শপথ করার জন্য।
হ্যাঁ ভাই, মানুষের শপথ করা
এই এটাই তো বড় সমস্যা, মানুষ ভুল জানে, মানুষ অপব্যাখ্যা করে ধর্মের, মানুষ না জেনে করে। এই কথাটা যদি আপনি কোনো আলেমের কাছে গিয়ে কখনো পরামর্শ নিতেন, কোনো হুজুরের কাছে গিয়ে যিনি দিনদার এবং যিনি জানেন বিষয়টা, তার কাছে গিয়ে যদি বলতেন যে আমি যে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেছি, এতে করে আমার কি ধরনের পাপ হবে এবং এটা আমাকে সারা জীবন মানতে হবে কিনা, উনি যদি বিষয়টা সম্পর্কে জ্ঞান রাখতেন তাহলে উনি আপনাকে সঠিক জ্ঞান দিতেন। আমি তো বলবো একজন না, অন্তত আপনার 5 জন হুজুরের কাছে যাওয়া উচিত ছিল, আপনি পুরো জীবন জুড়ে কারো কাছেই জাননি।
না, আমি কোনো হুজুরের কাছে জানি,
গেলে আজকে আপনার জীবনটা তো অভিশপ্ত হতো না।
যেমন ভাই দেখেন, এই যে আমার যে স্ত্রী যে আছে, এই জন্য তো সিলেট মাদারিনে আমার শপথটা করাইছে,
এটা আরেকটা বড় ভুল।
দেখে আমি বলি, সিলেট মাদারিনে শপথ করাইছিলাম, তার কথা বাইরে আমি শুনতে পারতেছি না, আমি আমার না খেয়ে থাকলেও, আমি আসলে আমি সিগারেট খাই, আমার নেশা করি না, সিগারেট খাই, আমার সিগারেট 7 টাকা আমার উপরে থাকে না। এখন আমি কষ্টে, এই দেখেন আমার বুকের উপর দেখেন, দেখছেন কত দাগ আছে, এই যে মাস খানিক আগে আমার এই কষ্টের যন্ত্রণায় আমি রুমের ভিতর ছিটকে মাই দিয়ে আমার বুকের উপরে আমি ইয়া দে না, ব্লেড না, আমি যদি এই জিনিসটা খাইতে চাই তার কাছে, সেটা আমার অপরাধ। আমি কথা বলতে গেলে আমার সাথে, কিন্তু আমি যাবো, এটা আমি জাতি পাচ্ছি, আমার তো কষ্ট, আমি জাতি পাচ্ছি না, একটা কারণে যে আমি তার মা কাছ থেকে কথা পারছি।
আমি বলতেছি না, আপনি একটা হুজুরের সঙ্গে দেখা করেন, আপনি ধর্ম মানেন, আপনি যদি ধর্ম মানেন, আপনি যদি ধর্মীয় নিয়ম কানুন অনুসারেই চলতে চান, তাহলে আপনি একটা ভালো আলেমের সঙ্গে দেখা করেন। বড় মসজিদের, হ্যাঁ আপনি তো হয়তো ওইভাবে কাউকে চিনবেন না, বড় মসজিদের বেশ কয়েকজন আলেমের সঙ্গে কথা বলেন যারা নামাজ পড়েন, ইমাম, তাদেরকে পুরো বিষয়টা খুলে বলেন যে আমি এরকম এরকম, আমি শপথ করে আমার জীবনটা এরকম শেষ হয়ে গেছে, আমি কি করতে পারি আমাকে পরামর্শ দেন, উনি আপনাকে ভালো পরামর্শ দেন।
তাহলে ভাই আমি যে আল্লাহর কসমে কি টাকায় টাকায় আমি এখন কোন লড়তে পারছি সত্যি, আমি এখন এই যেমন আজকে বড় বেতন 200 টাকা লেগে গেছে আমার, 20 টাকা দিচ্ছে,
আপনার জীবনটা আজকে যে জায়গাটা এসে দাঁড়িয়েছে সেটার জন্য একটা মারাত্মক ভুল, মারাত্মক ভাবে দায়ী, সেটা হচ্ছে আমাদের অজ্ঞতা, ধর্ম সম্পর্কে আমাদের অজ্ঞতা, ধর্ম সম্পর্কে আমরা প্রপার জানি না, যে কারণে আমরা কথায় কথায় ভাবে শপথ কাটি, এবং শপথ কাটার পরে কারো কারো জীবন যে এতটা দুর্বিষহ হতে পারে সেটার জন্য আজকের এই জাহাবুলি বা সত্য বলি বেস্ট এক্সাম্পল।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে যোগাযোগ করছি ডক্টর তাজুল ইসলামের সঙ্গে। তাজুল ইসলাম, শুনলেন তো সবকিছু, কি বলতে চান পুরো বিষয়টি নিয়ে?
কতগুলি জিনিস গুরুত্বপূর্ণ ব্যাপার তার ক্ষেত্রে দেখা গেছে, সেটা হচ্ছে যে মাত্র 10 থেকে 11 বছর যখন ক্লাস 2 বা 3 পড়ে, আমরা তো অবাক লাগে যে ওই সময় সেটা কি আমাদের বাচ্চা হবে শৈশব এবং শৈশব ক্ষমতায় হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার, মানুষকে কোনো মন্ত্রে দীক্ষিত করার অথবা কোনো বিশেষ আদর্শে তাড়িত করার ক্ষেত্রে সময়, ওই সময় তো বুদ্ধি বা যুক্তিটা বেশি ডেভেলপ করে না। ওই সময় সে তার বন্ধু, তার দুই বন্ধু ছিল, তারা যখন জুমার নামাজ পড়তে গেল তখন তার বন্ধু তাকে দেওয়া শপথ করাইলো, কোরআন শপথ করে বললো যে তখন তাকে আসল কথা বললো যে তুমি এখান থেকে আর বাড়ি যেতে পারবো না, এখান থেকে চলে যাও, কারণ ওই মেয়ের সঙ্গে আমি থাকবো। এবং সে মনে করেছে অল্প বয়স ছিল, যেহেতু তারা জুমার নামাজ পড়ে তাকে বুঝাই যাচ্ছে, আর আমাদের দেশে আমরা উঠি ধর্মপ্রাণ মানুষ আমরা নামাজ পড়তে যাই, এখানে যেটা শিক্ষণীয় সবার জন্য আমি বলতে চাচ্ছি যে ধর্মের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধর্ম দুই ধরনের, একটা হচ্ছে যে বিশ্বাসের দিক থেকে ধর্ম, আল্লাহ আছে, কোরআন আছে, এগুলি তো বিরাট জিনিস, এবং এগুলির নাম দিয়ে পৃথিবীতে যে কোনো জিনিস করানো উচিত। কোরআনের কথা যদি বলি, কোরআনে শপথ করছি আমরা কোরআন শপথ যেভাবে রাখতে হবে, কোরআনে এই কথাটা বলা আছে এটা যেভাবে হোক আমাদের কিন্তু কোরআনে যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সহনশীলতা আছে, মহানুভবতা আছে, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, অর্থাৎ ধর্মকে পরিপূর্ণভাবে জানা এবং সেটাকে আত্মস্থ করা, আর এমনি শুধু ধর্মীয় অনুভূতি যেটা যে অনুভূতির জন্য সে পাগল হয়ে যাওয়া বা অন্য সেটার জন্য যা খুশি তাই করতে পারা, এই দুইটা পার্থক্য জিনিস আমরা করিনি। আমরা শুধু কিন্তু আমরা সবাই ধর্ম মনস্ক বা ধর্মানুভূতি যে আমাদের আছে, আমরা কোরআন এবং আল্লাহ এই দুইটা আমাদের কাছে বিরাট জিনিস, কিন্তু কোরআন আল্লাহ কে আমাকে জানতে হবে, বুঝতে হবে। এই যে এটা যদি কারণ পলাশের জন্য ক্ষতি হয়নি, আমি আমাদের দেশে এখন যে জঙ্গিবাদ হচ্ছে সবার সারা পৃথিবীতে জঙ্গিবাদ হচ্ছে, তাহলে সেখানে কি দেখতে পাচ্ছি বলা যে এই যে কোরআনের শপথ রক্ষা করতে গিয়ে সেটা পর্যন্ত জীবনে যে ভুলগুলি করছে, অপরাধগুলি করছে, পাপগুলি করছে, তারই নমুনা দেখতে আমরা জঙ্গিবাদে দেখি, সেখানেও কিন্তু ওই যে বিক্ষিপ্ত বা মানে বিচ্ছিন্ন কিছু আয়াত বা ইয়ার সেখানে দেওয়া হয়, এই যে পলাশদের মতন অল্প বয়সী ছেলে মেয়েদেরকে তাদেরকে বলা হয় যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করো বা এদেরকে ইয়ার বিরোধী তাদেরকে এগুলো খুন করো, তারা শুধু মানে ধর্মের নামে খুন করতে শিখেছে, তারা জানে না যে ধর্মের আরো অনেক ব্যাখ্যা আছে, আরো এটাকে অনেক বিচার আছে, এটার অনেক বৃহৎ প্রেক্ষাপট আছে। এই কথাটা বললাম এই জন্য যে এই যে অবস্থানটা এরপরও আমরা দেখতেছি যে এই পর্যন্ত কয়েকটা খুন করেছে, এই সবগুলি খুন কিন্তু এরপরে সে রাজনৈতিক মানে প্রশ্রয় থেকে অনেক উচ্চতর মানে ক্ষমতা পান করছে। এই যে পলাশটা কিন্তু এমনি কিন্তু একা একই কিন্তু সব কাজ করতে পারে না, তারা কিন্তু রাজনৈতিক বা অন্য কোনো সামাজিক সংগঠন যারা শক্তিশালী অপশক্তি আমি বলবো অপশক্তি প্রশ্রয় দিয়েই কিন্তু তাদের কাজ শুরু করে। অর্থাৎ আমরা যদি পলাশদেরকে অপরাধ বা আমাদের সমাজকে অপরাধ মুক্ত করতে চাই, তাহলে আমাদেরকে রাজনীতিকে শক্তিকরণ করতে হবে, আমাদের যারা প্রশাসনে আছে, আইনে আছে বা পুলিশে আছে বা সব জায়গায় আছে যারা আছে, তারা যদি এই পলাশদেরকে প্রশ্রয় না দেয় বা তাদেরকে ব্যবহার না করে তাহলে কিন্তু পলাশা এইভাবে অপরাধ হয়ে উঠতে পারবে না। আর সর্বশেষ আরেকটা কথা বলছি যে এখন রিক্সা চালায় এবং তারা আর্থিক পলাশে যারা আছে তাদের সবাইকে জানাতে এটি স্বাভাবিক কথা। জীবনটা কিন্তু এরকমই হওয়ার কথা, নিজের পরিশ্রম দিয়ে নিজের মেধা দিয়ে আমরা যতটুকু উপার্জন করতে পারবো সেটাই আমাদের করতে হবে। পলাশে আমি যেটা এখন বলতেছি যে এখন যে আর্থিক সংকটে পড়তেছে এই কারণে যে আবার যদি ওই খারাপ কাজ যায় তাকে চিন্তা জেনে শিখতে হবে যে কোরআন শপথ করে যে কাজটা সেটা ভুল এবং মাজার প্রতিক্রিয়া যেটা করে পত্র সেগুলো ছিল ভুল, এটি সবই সে অনেক শ্রেণীর কাজ হয়েছে এটার জন্য তার পাপ হয়েছে। এবং এখন যদি সে আবার যে খারাপ কাজ গেলে এখন অনেকে তাকে অপার দিবে মিশন দিবে, সেই মিশনের লোভে আবার যদি সে অন্যায় কাজ করতে যায় তাহলে সারা জীবন যে পাপ আছে সেই পাপটা আরো আরো বাড়তে থাকবে এবং সে বিপদে সেগুলো সে মুক্ত হতে পারবে না। অতএব সে আল্লাহর পথে ফিরে আসুক, জন্মের পথে ফিরে আসুক, সত্যিকার জন্মকে সে শিখুক, তার বউকে সে ভালো ভালো পথে আনার চেষ্টা করুক এবং আর কখনই কোনোভাবে শুধু অর্থের কারণে তাকে সেই যেন ওখানে না যায়। আমি যেভাবে কষ্ট করে হলে মানে এই জীবন থাকবো এবং জন্মের পথে থাকবো।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
শেষ করবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে আগামী সপ্তাহে জেবিএসবিতে কোন বন্ধুটি আসতে চান, তিনি আসলে আসতে পারবেন কিনা সেটা নির্ভর করছে আপনার ভোটের উপরে। আপনি মতামত জানান আমাদেরকে, চলুন কি আসতে চাই, শুনে নেই তার ফোন কলে।
আমি আমার নাম মোহাম্মদ জিল রানা, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বলছি। আমি আমার যাহা বলবো সত্য বলবো এদিকে রেডিওতে আসতে চাই এবং আমি অনেক ধরনের অনেক খারাপ কাজ করেছি বা আমার খারাপ কাজে লিপ্ত জন্য আমি সরি ইন্ডিয়া ভাই, আমার যত ভুল হয়েছে আমি সব মানুষকে আমি আর ওই ভুল না করাতে চাই। আমার তিন বন্ধুর ঘটনা আমি তুলে ধরতে চাই, আমি বন্ধু থাকলে অনেক কি হয় তার জন্য আমি বলতে চাই বা আমি অনেক খারাপ কাজে লিপ্ত আছি তার জন্য আমি আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে আমি টপ আর বন্ধু স্তরে থেকে আমি কত ভুল করেছি বা কত খারাপ কাজ করেছি বা কত কি ভাই আপনি আমাকে একবার অন্তত হলে একবার কল করবেন।
প্রিয় শ্রোতা, এই বন্ধুটিকে যদি আপনি জেবিএসবির মঞ্চে সুযোগ দিতে চান তাহলে ভোট করবেন আপনি। প্রথমে লিখতে হবে এবিসি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 এই নাম্বারে, অর্থাৎ 2221 নাম্বারে। আর বিশেষ একটি কথা বলে আজকে জেবিএসবি শেষ করতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে প্রতি মাসের শেষ সপ্তাহে এখন থেকে প্রচারিত হবে যাহা বলিব সত্য বলিব আনসেন্সর্ড নামের একটি এক্সক্লুসিভ এপিসোড। অপেক্ষায় থাকুন আমি এবং আমার টিম মেম্বার মঞ্জুর এবং একই সাথে যিনি এখানে কনফেস করলেন লাখ লাখ শ্রোতা যারা আমাদেরকে শুনলেন, সবার জন্য শুভকামনা জানিয়ে শুভ বুদ্ধির উদয় হোক, সাবধান থাকুন, ভালো থাকুন, এই শুভকামনা করে আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব।
Exclusively on FusionBD.com.